আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের 291তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরও একটি এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে আসলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আবহাওয়াটা একটু অন্যরকম, বেশ ভ্যাপসা গরম পড়েছে, বৃষ্টি আসন্ন। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি আসবে, কারণ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এর ফলে নাকি বেশ বৃষ্টি হবে, এবং সেরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আশা করছি বৃষ্টি পড়ুক, একটু ঠান্ডা হোক চারিদিক, কারণ চারিদিকে এত অস্থিরতা, এত অশান্তি, সবকিছুর মাঝে অঝোরধারার বর্ষণ হয়তো আমাদের একটু শান্তি দেবে। তো যাই হোক, আজকের এপিসোড নিয়ে আসলাম, বেশ কয়েকটি ঘটনা নিয়ে এসে আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, ফিরে আসব ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর আমি ফিরে আসছি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সাথেই থাকবেন। চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মনির হোসেন পুবাইল থেকে। মনির তার মামার বন্ধুর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মনিরের মামা। তো মনির আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি। আমি চলে যাচ্ছি মনিরের পাঠানো ঘটনায়। 80-এর দশকের মাঝামাঝি দিকের কথা। মনিরের মামা জাহিদ, যেটা তার ছদ্মনাম, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটা এনজিওতে জয়েন করেন। তো তখনকার দিনে কিন্তু প্রাইভেট চাকরি পাওয়া বেশ কঠিন ছিল। তো সেই চাকরি ঠিক রাখতে বা চাকরিতে তার রেপুটেশন বিল্ড করতে তিনি সারাদিন কাজ করতেন, মানে নিরলস পরিশ্রম করতেন। কাজ করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গেছিলেন তিনি। তো এক নাগাড়ে অনেকদিন কাজ করার পর তিনি একটা সময় তার বসের কাছ থেকে ছুটি নিলেন, বললেন যে আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে এক সপ্তাহ কাটিয়ে আসব। তো তার বস তাকে ছুটিটা দিয়েই দিলেন। এক সপ্তাহ ছুটি যদিও দিতে যাচ্ছিলেন না, শেষ পর্যন্ত দিলেন। তো জাহিদ সাহেব মোটামুটি সবকিছু গুছিয়ে চলে গেলেন বাড়িতে। তো বাড়িতে গিয়ে বেশ তার ভালো লাগছে, বেশ ঘুরছেন ফিরছেন, পুরনো বন্ধুদের সাথে দেখা করছেন। এর মাঝে তার সাথে দেখা হলো তার এক বন্ধুর সাথে, যে বন্ধুর নাম কাজল, এটিও তার ছদ্মনাম। তো কাজলকে দেখে তিনি বেশ অবাক হলেন, কারণ কাজল একেবারেই পরিবর্তিত। তিনি কাজলকে দেখলেন যে কাজল বেশ বিলাসী বেশভূষা নিয়ে আছে, তার কাপড় চোপড় সবকিছু অন্যরকম। সে মানে দোকানে দাঁড়িয়ে যে সিগারেট খাচ্ছে সেটাও অনেক এক্সপেন্সিভ সিগারেট তখনকার সময়কার, এবং মানে তার মানে বোধ হয় একজন মানুষের চেহারার মধ্যে যদি একটা আভিজাত্য চলে আসে সেরকম একটা অবস্থা। তো জাহিদ একটু অবাক হওয়ার কারণ হচ্ছে কাজলকে তিনি যখন চিনতেন, কলেজ লাইফে পর্যন্ত কাজল খুব একটা ভালো অবস্থানে ছিল না, মানে তার তিনি সে বেশ ডান পিটে ছিল, সবাই তাকে এড়িয়ে চলত, ভয়ও পেত, এবং সেও নিজে এই ধরনের মানে একটা ভদ্র লুক নিয়ে চলাফেরা করত না আর কি। সেটা তিনি অবাক হলেন যে কাজল এরকম পরিবর্তিত কেন। তো তিনি কাজলকে জিজ্ঞেস করলেন কি যে তোর অবস্থা কি। তো কাজল বলল যে আসি, ভালোই আছি, এই সেই। তো বললেন কি করিস, বলে ঢাকায় ব্যবসা করি। তো কিসের ব্যবসা, বলে ইন্টেন্ডিং ফার্মের ব্যবসা করি। তো তিনি একটু অবাক হলেন যে কাজল মানে হঠাৎ করে এখান থেকে ইন্টেন্ডিং ফার্মে চলে গেছেন, ঢাকায় চলে যে এরকম ব্যবসা করতেছে। তো কাজল তাকে তার অফিসের কথা বলল, তার অফিস মতিঝিলে নিছে ইত্যাদি ইত্যাদি। তো জাহিদ অবাক হলো, বললো যে পরিবর্তন হলে তো ভালোই, ও যদি এরকম হয়ে যায়, কারণ তখনকার সময় মানে যখন তিনি কলেজে পড়তেন গ্রামের সব মুরব্বীরা বিরক্ত ছিল এবং মানুষ খুব বিতশ্রুত ছিল কাজলের উপরে। তো সে চিন্তা করলো যে কাজল যেহেতু ভালো হয়ে গেছে তাহলে তো ভালোই। তো কাজলের সাথে তিনি গল্প গুজব করলেন, বেশ ভালোই সময় কাটলো তাদের। সন্ধ্যার সময় দুজনে বসে চা খেলেন, দেখলেন যে কাজলকে এখন আর কেউ সেইভাবে দেখে না। তো যাই হোক, উনি আর যে কয়েকদিন ওখানে ছিলেন জাহিদ, বেশ লাস্ট কয়েকদিন কাজলের সাথে সময় কাটেন। কাজল তাকে বললেন যে তুই কি করিস, তো তখন জাহিদ বললো যে আমি ঢাকায় এরকম এরকম জব করি। বললো ঠিক আছে, বাড়ি ঢাকা যাবি কবে? তো বললো অমুক দিন। বলে তুই এক কাজ কর, আমিও যাবো, একসাথে যাই আমরা দুজন। তো জাহিদ চিন্তা করলেন যে বন্ধু তো বলছে যেহেতু যাবে, এবং কাজল বলতেছে যে আমার গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে আসছি। তো বললো আচ্ছা ঠিক আছে, তোর সাথেই যাবো, অসুবিধা নাই। তো মোটামুটি দুজনে গল্প গুজব করলো, তাদের ভালো সময় কাটলো এই কয়দিন, বেশ পুরনো স্মৃতিচারণ করলো। জাহিদ তাকে এর মধ্যে জিজ্ঞেস করছে যে তোর আগের স্মৃতি মনে আছে, তুই যেই করতি, তারপর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল প্রণয় ঘটিত, বললো যে মানে ওর বিয়ে হয়ে গেছিল, তারপর তুই খুব আপসেট ছিলি। তো দেখা গেল যে কাজলের একটু মন খারাপ হয়েছে, তারপরও সেটা শুনে কাজল বললো যে থাক ওগুলা বাদ দে। যাই হোক, তারা এইভাবে করে সময় কাটায়। তো যাওয়ার দিন আসলো, তো ওই দিন দুপুর বেলাও কাজলের সাথে দেখা হয়েছিল জাহিদের। তো জাহিদকে কাজল বলল যে তুই এক কাজ করিস, আমরা 8টার দিকে রওনা দিব রাতে, আর তুই 7টার মধ্যে আমার বাসায় চলে আসিস তোর ব্যাগ ট্যাগ নিয়ে, তারপর আমরা বের হয়ে যাব। তো জাহিদ বলল ঠিক আছে। তো জাহিদ বাসা থেকে বেরোইছে, তো যখন বেরোবে তখনই দেখে আকাশ বেশ গুড়গুড় করতেছে, মানে মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে আকাশে। তো জাহিদের মা বলল যে তুই সন্ধ্যার সময় যাবি, রাস্তাঘাট ভালো না। তখনকার সময় আসলে হাইওয়ে গুলো এত ভালো ছিল না, টু লেন হাইওয়ে অন্যরকম। তো জাহিদ বলল যে গাড়িতে গেলেও যাবো, বাসে গেলেও যাবো, তো যেকোনো ভাবে তো যাইতেই হবে। যাই, কাজল যেহেতু যাচ্ছে ওর গাড়িতেই যাই। তো জাহিদের আম্মা বিদায় দিল এবং তাকে দোয়া করে দিল, দোয়া করে ফু দিয়ে দিল মাথায়, বাবাও দোয়া করে দিল, এবং জাহিদ বের হয়ে আসলো। বের হয়ে এসে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে যে বেশ কিন্তু আকাশ ডাকতেছে, এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে একদম ফিনফিনে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গ্রামের রাস্তা, জাহিদ হাঁটতে হাঁটতে চলে আসলো কাজলদের বাসায়। তো দেখলো কাজলদের বাসা এখন, সে এর মাঝে আর আসে নাই কাজলের বাসায়, কাজলের সাথে দেখা হইতো তার বাইরেই, বাইরেই আড্ডা দিত তারা। তো এসে দেখলো কাজলদের বাসা অনেক পরিবর্তিত হয়ে গেছে, সুন্দর বাউন্ডারি ওয়াল উঁচু করে ফেলছে, বিশাল দরজা। তো সে যখন ঢুকলো, দেখলো যে কাজল বেরোয় আসছে, সে বলল যে আসিস আয়। তো নিয়ে গেল তাকে, তারে বলে দেখ আমার গাড়ি। তো এতদিন কিন্তু কাজল গাড়ি নিয়ে বের হয়নি, গাড়িটা তার এখানকার গ্রামের যে বাসা, বাসার গাড়ি বারান্দাতেই রাখত, বাসার পেছনে সে একটা বারান্দা বানাইছে বিশাল, সেখানে সে গাড়ি রাখে। তো ভালোই লাগলো জাহিদের কাছে দেখে যে কাজলের যে গাড়ি, তখনকার সময়কার মোটামুটি লেটেস্ট একটা গাড়ি, টয়োটা করোলা। তো সে বললো যে বাহ, তুই তো ভালোই গাড়ি কিনছিস, তোর অবস্থা তো অন্যরকম। তো বললো মাশাল্লাহ, আবার জাহিদ বলল মাশাল্লাহ। তো বললো যে হ্যাঁ দোস্ত, করছি, ব্যবসা ভালো যাচ্ছে, এই সেই। তো অনেকক্ষণ তার বাসায় কিছুক্ষণ বসলো, বসে কাজলের বাবা মা আবার তাকে রিকোয়েস্ট করলো খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তো বললো যে না, খাওয়া দাওয়া করবো না খালা, চলে যাবো, রাত হচ্ছে, তো আর ও তো রওনা দিবে। তো কাজল বললো ঠিক আছে, চা নাস্তা খেয়ে তারা দুই বন্ধু গাড়িতে ব্যাগ নিয়ে বের হলো আর কি। তো বের হয়ে যখন তারা রাস্তায় পড়ছে, গ্রামের যে রাস্তাটা ইট বিছানো রাস্তা সোজা চলে গেছে যেটাতে উঠে হাইওয়েতে উঠবে, তখনই কিন্তু বৃষ্টি মোটামুটি পড়তেছে, টিপ 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 বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো বেশ লাগতেছে জাহিদের কাছে, বেশ ভালোই লাগতেছে। তখনকার সময়কার মোটামুটি নতুন গাড়ি, সুন্দর ঘ্রাণ, এর মাঝে বৃষ্টি পড়তেছে পটপট পটপট, তারা হালকা করে গান চালায় দিছে, গাড়ি চলতে চলতে হাইওয়েতে আসলো। হাইওয়েতে এসে তার গাড়ি বের হয়ে গেল মেন রাস্তায়। তো এই হাইওয়ে কিন্তু টু ওয়ে রাস্তা, এবং মোটামুটি দুই পাশে গাছ, বড় বড় গাছ, আর নিচে হচ্ছে গিয়ে দুই পাশে ক্ষেত, এবং জায়গায় জায়গায় বিভিন্ন বড় বড় জলাশয় আছে, পুকুর খাল বিল এরকম। আর সেই সময়কার হাইওয়ে কিন্তু এত অ্যাডভান্স না, এখন যখন এখনকার রাস্তাগুলো কিন্তু অনেক পরিবর্তিত তখনকার থেকে, এখন কিন্তু তখন কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, বেশ নীরব, এবং মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, চারা মানে সারা দূরের প্রান্তর পর্যন্ত দেখা যাচ্ছে আলো হয়ে যাচ্ছে, আর এই গাছগুলোর উপর যে বৃষ্টি পড়ে হাইওয়ের মধ্যে পড়তেছে, তাদের হেডলাইটের আলো মানে হলুদাব হেডলাইটের আলো পড়ছে ভিজা রাস্তায়। মাঝে মাঝে বৃষ্টি যখন একটু বেড়ে যাচ্ছে, তখন সামনে মোটামুটি ব্লার হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো এরকম চলতে চলতে যখন বেশ খানিকটা সামনে চলে আসছে, তখন কাজল বলল, জাহিদকে কাজল বলল যে তুই যে অমুকের কথা বলছিলি, মানে সেই মেয়েটার নাম ছিল, এখানে ছদ্মনাম দিয়ে দিই নয়ন, বলল যে তুই যে নয়নের কথা বলছিলি মনে আছে? বলে হ্যাঁ, মনে থাকবে না কেন, তোর বিয়ে হয়ে গেছে, ওই নয়নটা কিন্তু এখনো ওই গ্রামে আছে, যাবি পাশ দিয়ে, চল যাই। তো জাহিদ বলতেছে যে এখন তুই আবার এই যাওয়ার পথেই রাত্রেবেলায় বৃষ্টির মধ্যে এই নয়নদের গ্রামের দিকে ডুববি, হ্যাঁ কি সমস্যা কি? তো জাহিদ বলল দাদা, আমার কি, আমার সমস্যা কি, তুই ঢুকলে ঢোক দেখি। তো বলে যে কি করবি, নয়নদের বাসা দেখে কি করবি? বলে নয়নদের বাসা তো আছে, নয়নের সামনে তো নয়নের শ্বশুর বাড়ি, তো ওখানে দেখি আর নয়নের দেখ বিয়ে করছিল, তখন নয়ন মনে করছিল যে আমাদের থেকে বড় ফ্যামিলি বড় টাকা পয়সা, এখন কিন্তু ওরকম নাই, তো তোরে দেখাই বাস্তবতা আমার অবস্থা কি ওর অবস্থা কি দেখাই। তো জাহিদ বলল যে দেখ সময় নষ্ট করে লাভ নাই, হামাকা কি জন্য তুই দেখেই বা কি, না দোস্ত চল তোরে দেখাই। বলতে বলতে সে সামনে এরকম রাস্তা নেমে গেছে বাঁদিকে, তো ওইখানে আসতে করে গাড়িটা সে ঢুকাইলো রাস্তায়। তো বৃষ্টি কিন্তু পড়তেছে বেশ টপ 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 করে বৃষ্টি পড়তেছে রাস্তার মধ্যে, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তাও যে খুব ভালো তা না, ইট বিছানো রাস্তা, এর মাঝে ওই যে গাড়ি যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় ইট উঠে পানি ছিটকায় উঠতেছে চারিদিকে এবং সামনে যাচ্ছে, এবং যত দূর এখন তো তারা মাটির রাস্তায় নামছে, এখানে কিন্তু এত বড় গাছ টাছ নাই আশেপাশে, শুধু ক্ষেত দেখা যাচ্ছে এবং দূরে অনেকগুলো বাসা এরকম এরকম অবস্থা, তো মানে ক্লাস্টার্ড ভাবে বাসা আর কি, মানে কোন একটা হয়তো গৃহস্থ বাড়ি এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে। তো জাহিদ বলল যে কত দূর, আর হেডলাইটের আলো কিন্তু বেশি দূর যায় না, এগুলা তখনকার সময়কার যে হ্যালোজেন ল্যাম্প ছিল সেগুলো খুব পাওয়ারফুলও ছিল না। বলছে কত দূর বাসা, কেন তুই চিন্তাছিস না, তো অনেকবার তার আসছে এদিকে, আরো তাদের কয়েকটা বন্ধুর নাম বললো তাদের বাসা আছে এখানে। বলে যে হ্যাঁ কিন্তু এখন আর এত ই আসে না, মনে আছে সামনে এদিকে কোথাও বাসা। বলে যে হ্যাঁ চল না যাই, আমার মনে আছে সবই মনে আছে। বলে কাজল ড্রাইভ করে করে যাচ্ছে, তো যেতে যেতে একটা জায়গায় বেশ কিছু ঘন বাঁশঝাড় পড়লো, বাঁশঝাড়ের সামনে যাচ্ছে, তো বাঁশঝাড়ের মধ্যে বৃষ্টি যে পড়তেছে বৃষ্টিগুলো একদম বাঁশ ধুয়ে ধুয়ে নামতেছে, পানিগুলো বৃষ্টি কিন্তু থামে নাই ধুয়ে ধুয়ে নামতেছে, আর হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে যে বাঁশ গাছ ধুয়ে বৃষ্টি নামতেছে এদিকে রাস্তার মধ্যে, পানি মোটামুটি হয়ে গেছে ইটের রাস্তার উপরে। তো ওই বাঁশঝাড়ের পাইতে যাওয়ার পরই দেখলো যে বাঁ দিকে একটা সরু রাস্তা চলে গেছে, বোঝা যাচ্ছে যে একটা বাড়িঘর এখানে। বলে এই দেখ নয়নদের বাসা, হ্যাঁ দেখ কোন পরিবর্তন আছে এখনো, কি একটা অবস্থা দেখ, মানে একটু ক্ষেত কাজলের গলায় যে কেমন একটা ক্ষেত, বললো যে চল সামনে যাই। তো সামনে যাচ্ছে, তো এদিকে জাহিদের কিন্তু একটু বিরক্ত লাগতেছিল, বিকজ অব মানে সে মনে করতেছে এগুলা সময় অপচয়, কোনো মানে হয় না, এগুলো দেখার পর তার খুব একটা আগ্রহ নাই, সে একদিন আর কি জাস্ট কথায় কথায় তুলছিল। তো সামনে যেতে যেতে সে দেখল যে আরো সামনে গিয়ে বেশ ফাঁকা জায়গার পরে আরেকটা বাড়ি, এবং সেই বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে, মানে এই বিজলির আলো যে পড়তেছে চমকাচ্ছে সেটাতে, আর তাদের এই গাড়ির হেডলাইটের আলো তো কিছুটা বোঝা যাচ্ছে, বড় বড় কতগুলো গাছ, তারপর একটা বাড়ি এবং টিনের বাড়ি আর কি, ভেতরে কতগুলো মানে এরকম ঘর আছে, চলে গেছে রাস্তার পরে। বলে এইটা হইল নয়নের শ্বশুর বাড়ি। দেখ নয়নের জামাইয়ের অবস্থা কি জানোস, কি বাজারে চালের ব্যবসা করে আর খুব একটা ভালো অবস্থা না। তো তখন জাহিদ বলল তুই দেখি ভালোই খবর রাখোস, খুবই খবর রাখোস। হ্যাঁ হ্যাঁ রাখি, এখন বুঝোস না পুরানো একটা ই আছে না ভিতরে, আর আমারে তখন ভাবছিল যে আমার অবস্থা কখনো হইব না, আমি মানে রাস্তায় ঘোরাঘুরি করি, মারামারি করি, এটা ওইটা করি, আমার কোনো ই নাই, ফিউচার নাই, এগুলো ভাবছিল। তো দেখ এখন কি অবস্থা। বলতে বলতে কাজল আরো সামনে যাচ্ছে, তো সামনে গিয়ে তো তখন জাহিদ বলতেছে যে সামনে কিন্তু আর কিছু দেখার নাই, এইদিকে মোটামুটি বেশ ঘন গাছপালা এবং বড় মানে বেশ বড় একটা দিঘির মতো, এবং দিঘির ওই পারে অনেকগুলো গাছ মানে একদম ভরা মানে অন্ধকার। তো জাহিদ বলতেছে এক কাজ কর দোস্ত, গাড়িটা ঘুরায় ফেলা, গাড়িটা ঘুরায় ফেলা, খামাকা ওদিকে যাওয়ার লাভ কি। তো কাজল বলতেছে আমি যতদূর জানি রাস্তা ঘুইরা ওইখানে গিয়া একটু রাস্তা পড়ছে ওইটা দিয়ে ঘুরে আবার উঠা যাবো রাস্তা। তো বলতেছে যে তুই ঘুরায় ফেলা না গাড়ি, এখান থেকে ঘুরা, দরকার কি আবার ওখানে যাওয়ার, আমরা রাস্তা উঠে যাই, হাইওয়ে উঠে যাই, জাহিদ বলতেছে। তো তখন কাজল বলল আচ্ছা তুই যা বলস দেখি। তো সে আস্তে করে গাড়ি ব্রেক করে, এর মাঝে বৃষ্টির তোড় বেড়ে গেল, বেশ ঝুম বৃষ্টি হচ্ছে। তো সে গাড়িটাকে আস্তে করে রাইট টার্ন নিয়ে ঘুরায় এই পাশে একটু ঢুকাইল গাছগাছালির এখানে, এবং তারপর ব্যাক করে আনতেছে পুকুরের দিকে। তো যখন পুকুরের দিকে ব্যাক করতেছে তখন জাহিদ হঠাৎ দেখছে সামনের হেডলাইটের ওই পারে মনে হলো, তার কাছে মনে হলো জাহিদের কাছে যে একটা শরীর মানে বৃষ্টিতে ভেজা, বৃষ্টি একদম গা ধুয়ে নামতেছে সেটার, একটা শরীর লিকলিকে খালি গায়ে একটা শরীর, এবং গাটা চকচকা মেটে কালার, মানে মাটির যেরকম রং হয় সেরকম মেটে কালার, একটা পুরুষ মানুষের মতো শরীর, বেশ উঁচু বেশ উঁচু এরকম, এবং সেটার মুখটা এরকম সূচালো টাইপের একটা মুখ, তার চোখগুলো মনে হচ্ছে লালচে জ্বলতেছে এরকম, মানে এক সেকেন্ডের জন্য হেডলাইটটা সে যখন এইভাবে ঘুরায় নিছে তখন উপরে পড়ছে। জাহিদ বলছে ব্রেক কর ব্রেক কর ব্রেক কর, কি দেখলাম সামনে। তো সামনে তাকাইতেছে ভালো মতো দেখার চেষ্টা করলো জাহিদ, দেখতেছে আর কিছু দেখা যাচ্ছে না, কেউ নাই সামনে, কাজলও দেখতে পাচ্ছে না। কাজল কি দেখছিস, আবার সে ব্যাক করে না আবার ঘুরেছে, মানে এখন শুধু যা থ্রি কোয়ার্টার টার্ন দিয়েছে, এখন জাস্ট ডানে স্টিয়ারিং ঘুরে বের হয়ে যাবে এরকম। এই সময় মনে হলো গাড়িটা একটা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল, অ্যাজ ইফ যে ইঞ্জিন হঠাৎ করে একটু তার রেভ বাড়ায় ঠপ করে একটা কাশি দিয়ে থেমে গেল। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তার হেডলাইটটাও নিভে গেছে একই সাথে। তো হঠাৎ করে নিকষ অন্ধকার আর এই বৃষ্টির মানে ঘোর বর্ষণ পড়তেছে গাড়ির ছাদের উপরে, ঝমঝম 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 গাড়ির উপরে, উইন্ডশিল্ডের উপরে পড়তেছে। তো কাজল আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, গাড়ি কোনো শব্দই করতেছে না, মানে গাড়ি যে মানে একটা তার সেলফে টিক টিক শব্দ করবে কিছুই করতে না, সেলফ টিক করতেছে না। তো কাজল বলতেছে ঘাবড়াইস না, সে হ্যান্ডব্রেকটা টানলো, হ্যান্ডব্রেকটা টেনে বলতেছে মনে হয় কোনো ফিউজ চলে গেছে দেখতেছি দাঁড়া। তো বলে সে নিচু হয়ে তার ইসের গ্লভ কম্পার্টমেন্টের নিচের সেকশনে একটা প্লাস্টিকের ইকুসে খুলে সেখানে ফিউজ আছে আর কি। তো সে দেখতেছে না, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না, তার কেবিন লাইটটাও জ্বলতেছে না, মানে এরকম একটা অবস্থা যে পুরোপুরি গাড়ি ডেড। তো তখন বলতেছে যে তোর কাছে কোনো লাইট টাইট আছে? তো জাহিদ বললো না দোস্ত, আমি কোথেকে লাইট পাবো, আমি তো টর্চ লাইট আনি নাই বাড়ির থেকে আসার সময়। তখন বলে আচ্ছা তুই দাঁড়া। তো বলে সে পকেট হাতলায় বের করলো তার লাইটার, লাইটারটা জ্বালাইলো, লাইটারের আলোতে দেখা যাচ্ছে ভিতরে তো ওইখানে যেখানে প্লাস্টিকের একটা ছোট্ট বক্স এটা খুলছে ওখানে অনেকগুলো ফিউজ আছে। তো বলছে ফিউজ দেখে তো লাভ নাই, আমার নাম থেকে নাইমা আমার পিছনের যে ট্রাঙ্ক বা ডিকি যেটা ওইটার মধ্যে এক্সট্রা ফিউজের সেট আছে, ওইটা নিয়ে আসতে হইব দেখি। এক কাজ কর তুই বয়, আমি নামতাছি। তো জাহিদের কাছে খারাপ লাগলো, বলো না আমিও বেরিতেছি। তুই ঘামাখা ভিজবি কেন, বৃষ্টি খুব হইতেছে, তারা বলে সে ধাপ করে দরজা খুলে, দরজা খুলছে তখনই বৃষ্টির একটা মানে পুরা ই ঢুকে গেছে ভিতরে। তো জাহিদ চিন্তা করলো থাক আসলে দুইজনে ভিজা তো লাভ নেই, ও যাইতেছে যাক। তো দেখলো যে দরজা খুলে বের হয়ে গেল কাজল গেটটা লাগাই দিয়ে, তো সে পেছন দিকে হেঁটে গেছে গাড়ির। তো অন্ধকারে কিন্তু সে আর টর্চ লাইটও জ্বালাইতে পারে নাই, হ্যাঁ মানে ইসে। তো সে বুঝলো দুই সেকেন্ড পরে যে পেছনের যে ট্রাঙ্ক বা তারা ডিকি বলে যে খুলছে, খুলে সেখান থেকে সে মানে কিছু করতেছে আর কি পেছনে, সে বুঝতে পারছে যে খুলছে। আর ঝুম বৃষ্টি পড়তেছে, সামনের উইন্ডশিল্ড পুরা মানে ঘোলা, যেহেতু এখানে ওয়াইপারও চলতেছে না। একটু পরে সে শব্দ পাইল, ধূপ করে ইটা লাগাইছে পিছনে ট্রাঙ্কটা লাগায় সে বুঝলো যে হেঁটে কাজল চলে আসছে। আবার গেট করলো, পুরা ভিজে চুপচুপ হয়ে গেছে কাজল, বলে দাঁড়া। তো এখান থেকে সে লিভার টান দিল ভেতর থেকে, ওই সামনের যে তার হুড খুলে গেল গাড়ির, ঢাং করে হুড খুলে গেল, সে দরজা লাগাই দিল আবার। তো সেখানে যে কিছু সে দেখবে হয়তো মেবি, তো হুড খুলে দিছে, একটু পরে আবার হুড নামাইল ধুম করে। তারপর সে এসে গেট খুলে গাড়ির মধ্যে বসলো কাজল, গেটের গাড়ির মধ্যে বসে সে দেখা গেছে ওই যে পুরা ভিজা গোসল হয়ে গেছে পুরা। এই অবস্থায় সে তার হাতে টর্চ লাইট জ্বালায় সে ফিউজগুলাকে রিপ্লেস করতেছে, এরকম ফিউজ কয়েকটা খুলে খুলে নতুন ফিউজ বসাইল। তো বসায় সে আবার ট্রাই করলো ইঞ্জিন ক্র্যাঙ্ক করার, কিন্তু কোনো শব্দ নাই, মানে ইঞ্জিন কোনো শব্দ করতেছে না। এদিকে কাজল কিন্তু পুরা ভিজা, তার সিট টিট পুরা ভিজে গেছে গাড়ির। তো বললো যে দেখি তো কি অবস্থা, সে আবার বললো যে আবার দেখি একটু ট্রাঙ্ক খুলে দেখি সামনে কিছু হয়েছে নাকি। তো জাহিদ বলতেছে তুই কি বুঝতেছস নাকি তুই হুদাই যে খুলে খুলে দেখতেছস, এখন কিছু তো করার নাই, গাড়ি এরকম হয়ে যাওয়ার তো কোনো মানে কারণ দেখতেছি না, গাড়ি তো এমন না যে অনেক পুরানো, দাঁড়া দেখি। বুঝলে সে আবার লিভার টান দিয়ে বের হয়ে গেল গাড়ির থেকে। তো লিভার টান দিয়ে সে বের হয়েছে সামনে, মানে আকাশের আলো কিন্তু হালকা আছে, বিজলি চমকাচ্ছে মাঝে মাঝে, এটাতে সে দেখতেছে জাহিদ ভিতর থেকে দেখতেছে যে কাজল গেট খুলে বের হয়ে সামনের দিকে গেছে, ট্রাঙ্কটার কিন্তু এখান থেকে আবার সে তার যে হুকটা খুলে গেছে, মানে ট্রাঙ্ক ওখান থেকে উঁচু করবে যে সে যে কেবল দাঁড়াইছে। এই সময় ভেতর থেকে জাহিদ দেখলো এই বিজলির আলোতে, বিজলি যখন ফ্ল্যাশ করছে ভিশনটা খুব ব্লারি, মানে ঘোলা ঘোলা টাইপের ভিশন এসে দেখতেছে ওই যে লম্বা দেখছিল শরীরটা, মানে এরকম চকচকা শরীর, সেইটা কাজল জাস্ট নিচু হয়েছিল তার ট্রাঙ্কের মানে সামনের হুডের ঢাকনা হুডটা খুলবে আর কি। এই সময় এসে সে ওই লম্বা জিনিসটা এসে কাজলের গলা চেপে ধরল, চেপে ধরে তুলে ফেলছে উপরে, মানে সারা শরীর জাহিদের একদম হিম হয়ে গেছে ভয়ে, সে চিন্তা করছে এটা ঘটনা কি। আর দেখলো এক হাত দিয়ে ওইটা কাজলকে উঁচা করে ফেলছে, কিছু একটা বলতেছে মুখে, আর এক হাত দিয়ে গাড়িটাকে ঠেলে দিচ্ছে পিছনের দিকে। গাড়ি সে বুঝলো পিছলায়, গাড়ি পেছন দিকে, পেছন দিকে কিন্তু পুকুরে যে বড় দিঘি, গাড়ি পিছলায় যাচ্ছে পিছন দিকে। তো জাহিদ আসলে হিতহিত জ্ঞান শূন্য, এসে তাড়াতাড়ি গেট খুলে সে বের হয়ে গেছে ধম করে, দেখলো গাড়ি পিছলায় যাচ্ছে পিছন দিকে। সে বের হয়ে এসে সে শুনতেছে একটা কর্কশ কণ্ঠ, খুব খারাপ, শুনলে বুকে কাঁপন জেগে যায় এরকম একটা কণ্ঠ বলতেছে, মানিকের পুকুরে তুই বিষ দিছিলি, তুই বিষ দিছিলি, ওই সময় আমি ওখানে ছিলাম, আমিও না ছিলাম, আজকে তোরে মাইরাইলাম। বলে সে এক হাত দিয়ে ঠেলতেছে গাড়িটারে, কিন্তু গাড়িটা সে দেখতেছে পিছলায় পিছন দিকে চলে যাচ্ছে এবং এক পর্যায়ে ধাপ করে পিছনের চাক্কা দুইটা ঢুকে গেল ওই দিঘির দিকে এবং গাড়ি রোল ব্যাক করে দিঘির মধ্যে পড়ে গেল, ধপস করে পড়ল। আর জাহিদ ভয়ের চোটে সাইডে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, সে ভয়ের চোটে দোয়া পড়া শুরু করলো, কারণ জাহিদের আসলে আর কোন অপশন নাই, সে ভয়ে ওখানে যে ওই যেই মানুষটা বা যেই জিনিসটা উঁচা করে ধরে আসছে কাজলকে গলা চিপে, সেটার উচ্চতা হবে 6.5 ফিটের উপরে। তো সে যখন দোয়া পড়া শুরু করছে তখন দেখলো তার দিকে মুখ ঘুরে একবার তাকাইলো, শুধু ভয়ঙ্কর চোখ দুইটা, মানে একটা মানুষের মতোই কিন্তু সারা শরীরটা লিকলিকে মেটে কালারের, বৃষ্টি ধুয়ে যাচ্ছে এবং একটা লুঙ্গির মতো পরা, সেটা গায়ের মধ্যে ল্যাপটা আছে, পা দুইটা একদম চিকন চিকন লম্বা, পায়ের পাতাগুলো অনেক বড় এবং এক হাত দিয়ে মানে মানে পুরো শীর্ণ কিন্তু অনেক পেশিবহুল একটা হাত ধরে আছে কাজলকে। দোয়া পড়ার পর তার দিকে ফিরলো, চোখ দুইটা একদম জ্বলতেছে, সে ছুড়ে ফেলে দিল কাজলটা একদিকে এবং তার দিকে দাঁড়ায় মানে ভয়ঙ্কর একটা মুখভয় ভেঙচি করে হেঁটে ঢুকে গেল ওই গাছগাছালির মধ্যে, মানে ভয়ঙ্কর অবস্থা। তো জাহিদ কাঁপতে কাঁপতে ধোয়া পড়তে পড়তে দ্রুত চলে গেল কাজলের কাছে, গিয়ে দেখলো যে কাজল কাঁপতেছে এরকম থরথর করে, মুখ চোখ কেমন যেন হাত পা বাঁকায় গেছে, অ্যাজ ইফ যে তার মানুষের মৃগী রোগ হলে যেরকম হয় ওরকম হাত পা এরকম বাঁকায় গেছে, মুখটা এরকম বাঁকায় রয়েছে, মানে কথা বলার চেষ্টা করতেছে পারতেছে না, চোখ দুটা বড় বড় হয়ে গেছে। তো জাহিদ তাড়াতাড়ি কাজলকে ধরে উঁচা করার চেষ্টা করলো, দেখলো অনেক ওজন আসলে, মানে কাজল তার শরীরের সব ভারী ওখানে ছেড়ে দিছে, মানে অনেক বড় বিদ্যুতের শক খেলে মানুষ যেরকম বাঁকাছোড়া হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বেরোয় ওরকম অবস্থা আর কি কাজলের। তো সে অনেক কষ্ট সৃষ্টে কাজলকে ধরে উঁচা করে সে ওখান থেকে হাঁটা শুরু করলো এবং হেঁটে দেখলো যে বেশি দূর সে যেতে পারতেছে না, সে কাজলকে নামায় বললো তোমার ঘাড়ে হাত দিয়ে হাঁটার চেষ্টা করো, দেখলো যে একেবারে বিফল সম্ভব না, সে পরে কাজলকে ভাঁজ করে কাঁধে ফেললো, ফেলে দেখলো যে সে ওজনে হাঁটতে পারতেছে না, অনেক কষ্টে, বৃষ্টি হচ্ছে এর মধ্যে তুমুল বৃষ্টি, তো এর মধ্যে সে কষ্ট করে জাহিদকে ভাঁজ করে কাঁধে ফেলে কোনো মতেই দিঘিটা ক্রস, মানে দিঘিটা ক্রস করে দিঘির পাড় দিয়ে ক্রস করে হেঁটে হেঁটে চলে গেল ওই বাড়িটা, যেই বাড়িটা ফেলে আসছিল, যেটা নাকি আসলে নয়নের শ্বশুর বাড়ি। তো সেখানে সে গিয়ে চিৎকার শুরু করলো যে ভাই কেউ আছেন, আমরা একটা বিপদে পড়ছি, আমাদেরকে একটু সাহায্য করেন। তো এরকম চিৎকার চেঁচামেচি করাতে তখন দেখা গেছে যে ওই গ্রামের মানুষ, একে তো ঝড় বৃষ্টির রাত আর্লি হয়তো শুয়ে পড়ছিল, তো তাদের ঘরে তারা ওই হারিকেন জ্বালায় তারা বের হয়ে আসলো বাইরে এবং এসে দেখলো যে এরকম একটা মানুষ দাঁড়ায় আছে একজনকে কাঁধে নিয়ে। তো ওই বাড়ির মানুষজন তাকে নিল, নিয়ে মানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো, মুখে পানি দিল এবং পরিষ্কার করার পরে যে মুরব্বি একজন দেখতেছিল সে বলল, আরে এ তো কাজল, দুনিয়ার দুষ্ট কাজল, ও তো এখন জানি না এখন কি নাকি বড় লোক হয়ে গেছে অনেকে, সেই ও কোথেকে এই অবস্থা, এখানে কি করতেছিল, মানে খুব রাগ করছে। তখন জাহিদ বলে যে না না চাচা রাগ করেন না, আমরা যাইতেছিলাম এদিক দিয়ে ঢাকা, এইখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে আর ওগুলা বলে নাই যে কি দেখছে না দেখছে। তো জাহিদ কিন্তু জানতো যে নয়নের যে বিয়ে হয়েছিল যেই লোকের সাথে তার নাম ছিল মানিক, তো তখন ওই লোক দেখা যাচ্ছে যে মুরব্বি খুব রাগ করতেছে, বলতেছে যে এই ছেলে এখানে আসছে। তখন জাহিদ বলতেছে যে দেখেন চাচা আমরা বিপদে পড়ে আসছি, আমাদেরকে একটু আপনি ই দেন। তো চাচা আর কোনো কথা বলল না, ওই বয়স্ক লোকটা তাদেরকে আর ওখান থেকে বলল এখান থেকে এখানে আসো, ডেকে নিয়ে গেল যে আর একটা ঘর আছে তাদের কর্নারে, বলল যে এখানে ওকে শোয়ায় রাখো, বৃষ্টি কমলেই এখান থেকে চলে যাবা তোমরা। তো জাহিদ বলতেছে চাচা এটা কোনো কথা বললেন, এই রাতে আমরা কিভাবে যাবো এখান থেকে, আমাদেরকে সকাল পর্যন্ত একটু থাকতে দেন, সকালে উঠেই চলে যাবো, এখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখানে দিঘির মধ্যে আমাদের গাড়ি পড়ে গেছে। তো তখন আর ওই মুরব্বীর কিছু বলল না, মুরব্বীর স্ত্রীও তাকে মানে কি ইশারা দিল যে কিছু বলল না, দেখা গেল যে হ্যাঁ পরবর্তীতে তারা তাদেরকে খাবার দাবার কিছু এনে দিল। তো এখন কাজলের খাওয়ার মতো কোনো অবস্থা নেই, কাজল কিন্তু একটা মানে মনে হচ্ছে পুরো একটা ঘরে চলে গেছে, তার হাত পা এইভাবে কেঁপে উঠতেছে, সে মানে মানে সে নর্মাল অবস্থাই নেই, অ্যাজ ইফ সে কোনো বড় ইলেকট্রিক শক খাইছে বা কি এরকম কিছু একটা। তো তখন জাহিদ চিন্তা করলো যে কাজলকে আসলে এখন কোন একটা ডাক্তার বা কিছু দেখানো দরকার, কারণ তার কি হয়েছে, এরকম অবস্থায় যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কেমনে হবে, আমি এভাবে বসে থাকতে পারি না, এর মধ্যে বৃষ্টি অংশটা কমে গেছে। তো জাহিদ সেই মুরব্বীকে বলল যে চাচা আপনাদের এখানে কি কোনো সাইকেল বা কিছু আছে, থাকলে আমাকে যদি দিতেন আমি আবার আসতাম, আমি চালায় চলে যাই, কেন এখান থেকে আমি হেঁটে যেতে গেলে তো বিশাল সমস্যা হবে আমার। তো তিনি মুখটুকি করে বললেন আমাদের এখানে কোনো সাইকেল নাই, সাইকেল বা কিছু নাই এরকম। তো জাহিদ তখন বলল যে আমি এমনি বের হয়ে যাই, আপনারা কাইন্ডলি ছেলেটাকে একটু দেখে রেখেন, জানি আপনাদের হয়তো ওর উপর কোনো ক্ষোভ আছে বা রাগ আছে। তখন ওই মহিলা বলতেছে যে মুরব্বী ছিলেন চাচার স্ত্রী, তিনি বলতেছেন না বাবা কার উপর কোনো ক্ষোভ নাই, ও থাকুক অসুবিধা নাই, তুমি যাও তুমি কিভাবে কি করতে পারো। তো জাহিদ তখন তাড়াতাড়ি ও বাসার থেকে বের হয়ে যায় এবং সে দ্রুত সেই মাটির রাস্তায়, তার প্রচন্ড ভয় লাগতেছিল জাহিদের, সে যা দেখছে প্রচন্ড ভয় পাচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছে, বৃষ্টি যদিও একেবারে ধরে গেছে মানে বৃষ্টি নাই, এখন কমে গেছে বৃষ্টি, মানে ছিপছিপ বৃষ্টি পড়তেছে, কিন্তু এই মাটির রাস্তা দিয়ে এতদূর সে যে আসছে সেই বাস ঝাড় ক্রস করে পুরো রাস্তার মধ্যে যেতে জাহিদের বুক ধুকধুক করতেছিল। সে তার বন্ধুকে তো এইভাবে ফেলে রাখতে পারে না। তো জাহিদ যখন মেন রাস্তায় উঠে তখন দেখে গাড়ি ঘোড়া ওরকম কিছু নাই, মানে একেবারে মেন রাস্তা শুনশান, বৃষ্টি হয়ে গেছে ভিজে গেছে। তো সে হাঁটা শুরু করে, তাদের যে গ্রাম সেদিকে হাঁটা শুরু করে, সে জানে যে প্রায় কয়েক কিলোমিটার হেঁটে গেলেই তাদের গ্রামটা পাবে সে, তো হেঁটে যাচ্ছে, কিছু করার নাই তো আসলে। তো এরকম নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে এক সময় দেখে যে একটা এরকম বাস যাচ্ছে, তো সে একেবারে রাস্তার মধ্যেই হাত এরকম নাড়া শুরু করে, বাস হর্ন দিতে 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 এসে একদম তার কাছাকাছি থামে। তো তখন জাহিদ যে বলে যে ভাই আমাকে নামায় দেন, বিপদে পড়ছি রাস্তার মধ্যে। তো বাসটা বিরক্তি সহকারেও তার নেয় নিয়ে সে বুঝতে পারে যে এই বাসটা ওই দিকেই যাচ্ছে তাদের গ্রামের দিকে। তো মোটামুটি তাদের গ্রামের কাছে যখন চলে আসে সে বলে আমাকে নামায় দেন, তো তার পকেট থেকে যে টাকা পয়সা ভিজে গেছিল তারপর থেকে বাসের এসে কিছু টাকা দিয়ে নেমে যায় এবং এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে সে তার বাড়িতে আসে। আগে তার বাড়িতে এসে বলে যে আব্বা এরকম এরকম সমস্যা, রাস্তায় এই হয়েছে এবং তার বাবা সহ, ততক্ষণে সে ভিজে একদম চুপচুপ হয়ে গেছে, তার বাবা সহ একটা সাইকেল নিয়ে, তাদের বাড়িতে সাইকেল ছিল, সাইকেল নিয়ে চলে আসে কাজলদের বাসায়। কাজলের বাবাকে বলে, কাজলের বাবা তখন তার বাড়ির যেসব কাজের মানুষ আছে তাদেরকে পাঠায় উপজেলাতে, উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওইসব জায়গার থেকে তারা একটা মাইক্রোবাস মানে ভ্যান, মিনি ভ্যান ম্যানেজ করে, সেটা নিয়ে তারা সবাই চলে আসে সেই নয়নদের বাড়িতে। সেখান থেকে তারা কাজলকে উদ্ধার করে এবং কিছু লোককে বলে গাড়ি উদ্ধার করার জন্য, যাতে মানে যেখানে তাদের লোক আছে তাদের সাথে কথা বলে, যাই হোক ওই গাড়ি ওখান থেকে তোলা হবে যেগুলো ওই পুকুর থেকে, সেটার ব্যবস্থা করেন এবং কাজলকে নিয়ে তারা চলে আসে জেলা সদর হাসপাতালে। তো সেখানকার ডাক্তার তাকে দেখে চিকিৎসা দেয় এবং সেই চিকিৎসা যতটুকু সেখানকার মেডিকেল চিকিৎসা জেলা সদরে দেওয়া সম্ভব সেটা দেয় তারা, কিন্তু দিয়ে বলে যে এর অবস্থাটা বুঝতে পারতেছি না, হঠাৎ করে তার কি মৃগী অসুখ আছে নাকি এটাও তারা জানে না। তো বলে যে এটার জন্য যে সিজার আর কি, যে সিজার আছে কিনা সেটাও জানে না, পরীক্ষার দরকার, এগুলো এখানে সম্ভব না। তখন আসলে চিকিৎসা ব্যবস্থা আরোই ছিল বলে শহরে নিয়ে যান, ঢাকাতে নিয়ে যান। তো যাই হোক এরকম অনেক কিছু পরে কাজলকে নিয়ে আসা হয় ঢাকায়। তো ততদিনে আবার ওই সময় তখন অলরেডি জাহিদ ফেরত গেছে, তার কাজে জয়েন করছে এবং জাহিদের মাঝে খোঁজ খবর তো রাখেই। তো সে পরবর্তীতে যেটা মানে জানাইছে আর কি, তো কাজলকে নাকি পরবর্তীতে তারা ঢাকাতেও চিকিৎসার পরে দেখা গেল যে সে যখন তার হুশ ফিরছে বা সে তাকায় থাকে ফেল ফেল করে পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো, তার সে মুখে সে কথা বলতে পারে না, তার মুখ বাঁকায় গেছে, মানে মুখ দিয়ে সে শব্দ করতে পারে না, শব্দ করে বাট কথা পুরো বলতে পারে না, সে হাত বাঁকায় গেছে, এরকম প্যারালিসিস হওয়ার মতো আর কি একটা অবস্থা, কাইন্ড অফ স্পেশাল কেয়ারে রাখতে হইতেছিল তাকে। তো এই সময় সে কিন্তু জাহিদ কিন্তু কাজলের বাবাকে সব খুলে বলছিল যে ব্যাপারটা কি। তো কাজলের বাবা গম্ভীর হয়ে গেছিল পুরো ঘটনা শুনে। তো তারপরে তারা একজন বড় আলেমের শরণাপন্ন হন, কারণ ডাক্তার যেখানে তাকে ই দিতে পারতেছে না, তার কোনো সিজার রোগও পায় নাই, এরকম কেমনে হলো তার, এবং সে যে কোনো স্ট্রোক করছে এরকম কোনো লক্ষণও কিন্তু পায় নাই তার ভিতরে, যাই হোক তখনকার সময় যতটুকু মানে চিকিৎসার ব্যবস্থা ছিল সেটার মধ্যে। তো যাই হোক সেই বড় আলেমের কাছে যখন নেয়, আলেমকে দেখেই নাকি চোখ মুখ প্রায় উল্টায় যেতে থাকে কাজলের, কাজল পুরা চোখ বড় বড় করে ফেলে, আলেম নাকি তাকে ঝাড়া শুরু করে দোয়া পড়ে, এবং আলেম ঝাড়ার পর নাকি মানে দেখা যাচ্ছে যে ঈশের মানে মুখটা মানে সে যে কথা বলতে পারতেছিল না সেটা নাকি ঠিক হয়ে যায়, সে কথা বলা শুরু করে, এবং আলেম বলে যে ওকে তো জিন আসর করছে, জিন ওকে ধরছে, এটার ই করতে হবে, এটা তাকে রুকাইয়া করতে হবে। তো সেই আলেম নাকি তাকে রুকাইয়া করে কাজলকে, রুকাইয়া করার পরে কাজলের উপর একটা এন্টিটি আসে, সেটা নাকি অনেক ভয়ঙ্কর জিনিস। জাহিদ বলছে যে যেই বাসায় বসে করা হয়েছিল সেটা একটা একতলা বাড়ি ছিল সেই আলেমের বাড়িটা, এবং সেই বাড়ির একটা ঘরে সেই ঘরটা বেশ মানে মানে ভীতিকর লাগছিল তাদের কাছে, কারণ সারা ঘরের মধ্যে তখন শুধু আগরবাতির গন্ধ এবং আগরবাতির ঘ্রাণ আর কি। সেখানে বসানো হয়েছিল কাজলকে মাঝখানে এবং বলছে যে আপনারা দূরত্বে বসে থাকেন, শরীর বন্ধ করে, তাদেরকে বলে যে দোয়া পড়ে শরীর বন্ধ করেন, দোয়া বলা যায় তো আমরা এখন হাজির করব। তো হঠাৎ করে নাকি যখন কাজলের উপর এটা আসে, কাজল কিন্তু হাত পা নাড়াইতে পারতেছিল না। ওই জিনিসটা যখন তার উপর আসে তখন নাকি পুরোপুরি সে হাত পা নাড়ায় বেশ মানে ফেরোসাস ভাবে কথা বলা শুরু করে, এবং সে নাকি রেচ আউট করতে চায়, মানে হাত দিয়ে ধরতে যায় এক একজনকে, মানে মারবে এরকম অবস্থা। তো মানে কিন্তু পারতেছে না, যেহেতু সবাইকে শরীর বন্ধ করে দিয়েছে, করে দিছে। তো তখন নাকি কাজলের মুখ দিয়ে ওইটা বলে যে এই ছেলে তার যে প্রেমিকা নয়ন, সেই নয়নের বিয়ে হয়ে যাওয়ার পর নয়নের জামাই একটা সাদা সিধা ছেলে ছিল, এবং ওই পুকুরের পাশেই যে গাছটা আছে ওই গাছটাতে এই জিনটা থাকতো আর কি। সেই পুকুরের মধ্যে নাকি এক রাতে গিয়ে বীজ দিছিল সে, কাজল বীজ দিছিল, এবং সেই তার ফলে ওখানে সব মাছ যে চাষ করছিল সেগুলো মারা যায়, এবং এর ফলে সেই জিনও নাকি তার নাকি কিছু পরিবার ওখানে ছিল তারাও নাকি ওটাতে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতির ফলে নাকি নয়নের হাজবেন্ড যে ছিল মানিক, সে নাকি খুব সাদাসিধে টাইপের ছেলে ছিল, তার বেশ ক্ষতি হয়। সে অনেক টাকা ইনভেস্ট করছিল বিভিন্ন ভাবে এই টাকা কালেক্ট করে মাছের প্রজেক্টে, তো সে নাকি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এরপর তো সে ভেঙে পড়ে, তার আসলে আর উঠে দাঁড়ানো হয়নি সেভাবে, তাদের পুরো পরিবারটাই নাকি ক্ষতিগ্রস্ত হয়। মানে সেই জিনটা বলতেছে পুরোপুরি দায়ী হচ্ছে এই ছেলে কাজল, আর কাজল তার জীবনেও নাকি অনেক আজে বাজে কাজ করছে, অনেক মানুষকে ঠকাইছে। এই কথাটা সে বলে যে মানুষ ঠকায় সে এইরকম অবস্থায় আসছে, ওর টাকা পয়সা হয়েছে, ও মানুষকে ঠকায়, তো আমি ওকে ছাড়বো না, ওর আমি ধ্বংস করে দিব। তো যাই হোক, সেই আলেম অনেক চেষ্টা করে তাকে বলতে যে ওর ও যা করছে এটার জন্য পরবর্তী সে তবা করবে, পরবর্তী সে মাফ চাইবে, তুমি তাকে ছেড়ে যাও। এসে তো জিন নাকি মানে মানতেই চায় না, তো আলেম অনেক চেষ্টা করে এবং তখনকার জন্য সেই জিনকে ছাড়ায় তার কাছ থেকে, তো ছাড়ায় এবং বিভিন্ন রকমের জিনিস দেয় যে এটাতে যাতে জিনটা না আসে। তো আলেম বলেন যে সেই কাজলের বাবাকে নাকি বলেন যে আপনার ছেলে যেইভাবে তার জীবন বিল্ড করছে সেটা খুব খারাপ রাস্তা এবং সে অনেক ভুল করছে, তো যদি সে স্বাভাবিকভাবে আসে তাকে বলবেন তবা করতে, ভালো হয়ে যেতে, তবা করলে যদি আল্লাহ কবুল করলে তাকে যদি ভালো সুযোগ দেয়, আল্লাহ যদি মাফ করে দেয় সেটা এক জিনিস, কিন্তু মানে নাইলে কিন্তু আসলে সে যদি খারাপ পথে চলতে থাকে তাহলে হবে না, দেখেন সে ভালো হয় কিনা এটা চেষ্টা করেন। আমি আমার মতো চিকিৎসা করলাম আর আপনি আপনার মতো দেখেন, মেডিকেল চিকিৎসাও তার করা দরকার, তবে এই জিন কিন্তু তাকে সহজে ছাড়বে না বোঝা যাচ্ছে, এবং সে খুব ক্ষমতাবান একজন জিন, সে কিন্তু সুযোগ পেলেই তাকে ধরবে। আমি যতটুকু এখন তাকে সরাইছি এটা সবসময় এভাবে রাখা সম্ভব না, আর আপনি যদি চান আরো বড় কোন আলেমের কাছে যেতে বা আরো বিজ্ঞ কোন আলেমের কাছে যেতে চেষ্টা করে দেখতে পারেন। তো এই বলে নাকি তিনি মোটামুটি একটা ই করে মানে ব্যবস্থা করে কাজলকে ই করে দেন, কিন্তু কাজল নাকি ওই মানে তাকে যখন ছেড়ে যায় দিন তখন নাকি সে আবার সেই রকমই মানে মানে ই হয়ে যায়, মানে কথা বলে কেমনে ঠিক মতো কথা বলতে পারে না, মুখটা মানে ই হয়ে যায়, আর তার ওই যে এরকম মানে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় সে চলে যায়। তো অনেক চিকিৎসা করছিল কাজলের বাবা, এবং এরপরে আরো অনেক আলেমকে দেখেছে, তাকে নাকি ভারতেও নিয়ে গেছিল তারা চিকিৎসার জন্য, এবং খুব একটা যে উন্নতি হয়েছিল তা না, এবং কাজলের ব্যবসা বাণিজ্য নাকি সবই আস্তে ধীরে মানে এরকম কলাপস করে, এরকম আর থাকে না। আর আসলে জাহিদ জানছিল যে কাজলের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা তো সে সম্পূর্ণরূপে সৎ ছিল না। তো যাই হোক, এরকম থাকতে থাকতে কাজল এক সময় আসলে চলে যায় পৃথিবী থেকে, সে 90 দশকের শেষের দিকে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে খুব স্বাভাবিক হয়ে ওঠে নাই, তার যে অসুস্থতা তাকে ঘিরেই ছিল, সে অনেকটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতোই চলাফেরা করত, তার চলাফেরায় জড়তা ছিল, তার কথায় জড়তা ছিল, আটকায় যেত কথা বলতে গেলে। তো কাজলের বাবা মা অনেক চেষ্টা করছে, কাজলকে মোটামুটি অনেকের কাছে নিয়ে তারা মাফ চাওয়াইছে, যাদের সাথে সে কোনো অপরাধ করছিল বলছে, এমনকি নয়নদের পরিবারের কাছেও তার বাবা নিজে যে মাফ চাইছিল, বলছিল যে আমার ছেলে যদি আপনাদের সাথে কোনো অপরাধ করে থাকে তাকে মাফ করে দিয়েন, আর তাকেও বলছিল তওবা করতে কাজলকে। আর জাহিদও নাকি যেহেতু তার সামনে কাজলের এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, জাহিদ সবসময় কাজলের সাথে দেখা করত, কাজলকে বোঝানোর চেষ্টা করত এবং বলার চেষ্টা করত যে তুই তবা কর, আর যাদের সাথে কখনো কোনো অপরাধ করছে সবার কাছে মাপ চা, এটা ঠিক না, মানুষ কখন কোন অবস্থায় চলে যায় আজকে তার তোর পরিণতি হয়তো এই কারণেই হয়েছে। তো কাজল এটা রিয়েলাইজ করতো কিনা জাহিদ বলতে পারে না, কাজল নাকি তার দিকে তাকায় থাকতো, কিছু বলতো না, চুপচাপ থাকতো, মানে সে কখনো জাহিদের কাছে স্বীকার করে নাই যে সে কি অপরাধ করছে বা কিছু, এটা সে স্বীকার করে নাই। যাই হোক, জাহিদ কাজলকে এভাবেই দেখছে এবং সে আশা রাখে এবং দোয়া করে যাতে কাজল যাতে ক্ষমা পায়, এটা সে আশা করে। সে আশা রাখে যে কাজল তার তওবা করে গেছিল এবং এটার জন্য সে যাতে মাপ পায়, এটা সে আশা রাখে এবং দোয়া করে। তো যাই হোক, এই ছিল মুনিরের মামা জাহিদের বন্ধুর ঘটনা, যেটা জাহিদ নিজে চোখে দেখছে একটা ইনসিডেন্ট। এবং এইখানে কিন্তু একটা মোরাল আছে, যে মোরালটা হচ্ছে যে কারো ক্ষতি করা ঠিক না, ক্ষতি করলে কিন্তু সেটার ফল পেয়ে যেতে হয়। মানুষ কিন্তু অনেকেই আছে যে অনেকের ক্ষতি করে বসেন কোনো কারণ ছাড়া, না জেনেই বা এটার পরিণাম চিন্তা করেন না যে সামনে কি আছে জীবনে। জীবনটা কিন্তু অনেক বড়, আপনি কারো ক্ষতি করলে আল্লাহ আপনার ক্ষতি করবেন, এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তো যাই হোক, আমার কাছে ঘটনাটা বেশ শিক্ষণীয় মনে হয়েছে, ভালো মনে হয়েছে এবং ভয়ের ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের মতামত পাঠাবার ঠিকানা হচ্ছে adbhutre@gmail.com, which is odbottore@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার এলাকার কোনো লেজেন্ড বা মিথ আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তাহলে এখন চলে যাচ্ছি, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে। আবারও ফিরে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার আরিয়ান পিরোজপুর থেকে। আরিয়ান তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি ডাক্তার আরিয়ানের পাঠানো ঘটনায়। ডাক্তার আরিয়ান তখন MBBS এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আর মেডিকেল কলেজের মর্গে নাকি যেই ডেড বডিগুলো ময়নাতদন্তের জন্য আসে সেগুলোর যে এক্সামাইন করতে হয় বা সেগুলোর যে খসড়া তৈরি করতে হয় সেটা নাকি ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাই তৈরি করেন, এটা তাদের প্রফেসররা তাদের নিয়োগ করেন তাদের শেখার জন্য। ফাইনালি তিনি এসে এটাকে চেক করে তারপর সেটার মূল রিপোর্টটা তিনি প্রিন্ট করেন। তো বৈশাখ মাস ছিল, এরকম এক বৈশাখ মাসের বিকেলে আরিয়ানের যে প্রফেসর ছিলেন তিনি তাকে বললেন যে আরিয়ান আজকে একটা বডি আসছে মর্গে, এইটার তোমার অটোপসি করতে হবে, তুমি যাও, যে ওখানে ডোম আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, যে তুমি দেখো কি অবস্থা, আর আমি রাত 9টার মধ্যে কিন্তু রিপোর্ট চাইতেছি, 9টার মধ্যে এটা রিপোর্ট লাগবে আমার, তুমি চলে যাও। তো আরিয়ান ওই দিন খুব ক্লান্ত ছিল, বাট অ্যাকচুয়ালি কিছু করার নাই, যেহেতু স্যার বসে ফাইনালের অনেক ব্যস্ততা থাকে আর এই সময়টায় যত বেশি ধরনের সুযোগ পাওয়া যায় তত নাকি তাদের সুবিধা। আরিয়ান সন্ধ্যা সময় চলে গেল যে সে একটু মানে রেস্ট নিয়ে বসে, তাদের এখানে একটা রুম ছিল সেখানে কমন রুম, সেখানে বসে রেস্ট নিয়ে সে তাড়াতাড়ি চলে গেল গিয়ে স্ন্যাক্স কর্নার থেকে কিছু খাবার দাবার নিয়ে একটা কফি নিয়ে সে রওনা দিল সেই মর্গের দিকে। তো যাচ্ছে, মর্গটা ছিল একেবারে মানে তাদের যে মূল বিল্ডিংটা সেটার থেকে একেবারে পেছনে কর্নারের দিকে, বেশ খানিকটা মানে হেঁটে যেতে হয়, জায়গাটা হচ্ছে মানে মেঠো পথের মতো, লনের মতো। এবং সেই মর্গটা আসলে মর্গগুলো হয় একটু অন্যরকম জায়গায়, এটা কিন্তু মর্চুয়ারি না, মর্চুয়ারি হচ্ছে যেখানে প্রিজার্ভ করার, মর্গ হচ্ছে যেখানে ময়না তদন্ত হয়, মানে এগুলোকে লাশগুলোকে ডিসেক্ট করা হয় যেখানে। তো যাই হোক, তো সেটা মানে একটু কর্নারে হয়, তো তাদের যে কলেজের ওইটাও ছিল ওই জায়গায়। তো হেঁটে হেঁটে যাচ্ছে এবং বেশ ঘুমোট আবহাওয়ার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং তাদের যে কম্পাউন্ডটা, কলেজের কম্পাউন্ডটাও অনেকটা বেশ নির্জন, মানে এই অংশটায় মানুষ একেবারেই নাই। তো হেঁটে যখন সে চলে আসলো মূল ওই কর্নারের বিল্ডিংটার কাছে, তো যে দেখলো যে কেউ নাই, সিঁড়ি দিয়ে উঠে গেল, মানে দুইটা সিঁড়ি উঠে যেতে হয় নিচতলাতেই। তো তো হেঁটে একেবারে কর্নারে চলে আসলো, তো এসে দেখতেছে যে এক পাশে একটা মানুষ শুয়ে ঘুমাচ্ছে আর কি, একটা লোক। তো সে বুঝতে পারলো এইটা মনে হয় তাদের ওইখানে যে ডোম আছে ডোমের অ্যাসিস্ট্যান্ট। আর সামনে হেঁটে গেল মর্গের যে ঘরটা, এবং ওই যেই ঘরটা আছে ওইটা আবার ওখানে তাদের ওখানে লক করা, এবং লকটা কার্ড সিস্টেম, মানে ওখানে মানে বেশ কিছুদিন ধরেই ওখানে মানে ডিজিটাল লক বসানো হয়েছে, যে কার্ডটা পাঞ্চ করলে, তাদের আইডি কার্ড পাঞ্চ করলে খুলে আর কি। তো সে দেখলো যে দরজাটা লাগানো আছে, তো সে তার কার্ড পাঞ্চ করে একবার খুললো দরজাটা। তো দরজা খোলার সাথে সাথেই নাকের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ এসে বাড়ি মারল, মানে গন্ধটার সাথে সে পরিচিত, এটা সেই ডেড বডির গন্ধ অনেকক্ষণ ধরে আছে ভিতরে, প্লাস এখানে কেমিক্যাল রাখা আছে, ওই কেমিক্যালের গন্ধও আসতেছে নাকে। তো যাক মানে অন্যরকম, সে সাথে সাথে তাড়াতাড়ি দরজাটা আটকায় দিল, চিন্তা করলো যে মানে পরে ঢুকি, আগে আমার মানে কফি শেষ করি। তো কফি খাইতেও কেমন জানি তার খারাপ লাগতেছিল, কারণ গন্ধটা নাকে মনে বসে গেছে এরকম লাগতেছে, মানে সে দাঁড়াইতে পারতেছে না। তো সে হেঁটে সামনে এসে দাঁড়াইছে বারান্দার, এই সময় মেঘ ডেকে উঠল, বেশ মেঘ ডাকলো এবং বাতাস সমানে মানে কালবৈশাখী আসতেছে। সে দেখলো একদম বাতাস ওই দিক থেকে যত মরা পাতা উড়ায় একদিকে নিয়ে যাচ্ছে, সোঁ সোঁ করে সামনের ওইদিকের গাছগুলা বাঁকা হয়ে গেল, মানে বেশ ঝাপটা মেরে ঝড় আসতেছে। তো ও তো বারান্দায় দাঁড়ায় ছিল আসলে, ডাক্তার ইয়ান এবং সে পিছন দিকে একটু সরে আসলো, এসে দাঁড়াইলো, দেখলো বাতাস হু হু করে যাচ্ছে, এর সাথে কয়েকবার জোরে জোরে বাজ পড়েই শুরু হলো ঝুম বৃষ্টি, বৃষ্টি পড়তেছে এবং এই বৃষ্টি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কারেন্ট চলে গেল, তার এখানে যে বাতিটা জ্বলতেছিল সামনে বাতিটা টিস করে নিভে গেল। তো বাতি নিভে গেল, ওখানে জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু জেনারেটরটা কেউ চালু করতেছে না, খুব অবাককাণ্ড। সে চিন্তা করতে জেনারেটর চালু হচ্ছে না কেন, সে ওয়েট করতেছে মানে এটা কেমন আসে, জেনারেটর না চালু হলে ঢুকতে পারবে না, কারণ তার যে এই যে দরজার যে লক সিস্টেমটা এটাও কিন্তু ওই যে তারা যেহেতু ডিজিটাল মেশিন লাগাইছে এখন কার্ড পাঞ্চিং এর মতো, তো ওইটাও ওর জন্য ওই বিদ্যুতের প্রয়োজন আর কি। তো সে এখন দাঁড়ায় দেখতেছে অন্ধকার, আর সামনের যে ওই পাশের বাঁদিক থেকে যে তার যে করিডোর আছে ওইটা দিয়ে হু হু করে বাতাস আসতেছে এবং তার গায়ের মধ্যে বাতাসের ঝাপটা আসতেছে। তো দুই তিন চুমুকে কফিটা সে মোটামুটি প্রায় শেষ করে ফেলছে, আর চিন্তা করতেছে যে ডোমেরও তো আসার কথা, ডোম না আসলে তো সমস্যা, ডোম না আসলে সে কাজ করবে কিভাবে, কারণ অটোপসির কাজগুলো কিন্তু ডোমই মূলত করে, সে জাস্ট বিশেষ জিনিসগুলা সে পরীক্ষা করে আর কি, মূল যেই এটাকে যে ওপেন করার কাজটা কিন্তু ডোম করে। তো সে ওয়েট করতেছে যে ডোম কই, এর মাঝে সে বাঁদিকে সে যেখানে দাঁড়াইছিল তার থেকে বাঁদিকে এই পাশে একটা দরজা আছে, ওইখানে সে কণ্ঠস্বর শুনলো, তাকে কে জানে বলতেছে স্যার ভালো আছেন? তো সে মনে করলো ডোম মনে চলে আসছে। তো আরিয়ান বলল যে হ্যাঁ ভালো, কি অবস্থা, এতক্ষণ লাগলো আপনার, কই ছিলেন আপনি, ঘুমাইছিলেন? নিজে জিজ্ঞেস করতেছে। তো তখন ওই কণ্ঠস্বর বলতে যে হ্যাঁ ঘুমাই তো ছিলাম, কি আর করার, ঘুম ছাড়া আর কি জীবনে কি আছে। তো আরিয়ান বলছে ভালোই ভালোই, ঘুমান, ঘুমানো অনেক ভালো, তো কাজ করতে হবে একটু পরে, চলেন কারেন্ট আসলেই কাজে কাজে হাত দিব। জেনারেটরটা চালায় না কেন, এটা কি আপনার যে লগে লোক আছে অ্যাসিস্ট্যান্ট আছে যে খবর নেয় না যে জেনারেটর চালায় না কেন, কারেন্ট কতক্ষণ থাকবো না ঠিক আছে? কণ্ঠস্বর আর কোন কথা বলল না এটা নিয়ে। তো আরিয়ান চিন্তা করলো যে আমি কফিটা শেষ করে ওরে বলি যে আপনি খবর নেন জেনারেটর অন করে না কেন। তো সে কফিটা শেষ করলো, করে সে দেখলো তাকালো, তাকায় দেখলো যে হ্যাঁ তার পিছনে বাঁদিকের যে একটা দরজা আছে ওইখানে সম্ভবত এরা রেস্ট রেস্ট নেয় আর কি, ডোমরা ওখানে রেস্ট নেয়। তো ওই একটা ছোট্ট ঘরের মতো, তো ওইটার সামনে একটা লোক বসা, সে দেখতেছে লোকটা খালি গায়ে, মানে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এর মাঝে এই যে হালকা হালকা বিজলি চমকাচ্ছে এবং আর বাইরের যে একটা হালকা আলো সেটা দেখতেছে, খালি গায়ে একটা লোক বসা এবং মনে হচ্ছে যে লুঙ্গি পরা খালি গায়ে এরকম মাথা নিচু করে বসে আছে। তো আরিয়ান চিন্তা করলো যে জিজ্ঞেস করি, এরা তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য মুডে থাকে, সবসময় ঠিক আছে নাকি? তো সে বললো কি হলো, আপনার অ্যাসিস্ট্যান্টে বলেন যে ই করতে, জেনারেটরটা চেক করতে, জেনারেটর চেক করলে কাজে হাত দিই, আমারও তো যাইতে হবে, আপনারও তো মানে কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি, চলেন। তো দেখলো যে লোকটা ওখান থেকে বললো স্যার আপনার কি ভালো লাগে? তো তখন বললো কি ভালো লাগে, এই যে কাটা ছেড়া করেন, পরীক্ষা করে দেখেন কি রঙের কইলজা, কি রঙের গুর্দা, এটি কি খুব ভালো জিনিস, ভালো লাগে আপনার কাছে, এটি তো আসলে কষ্টের কাম। তো তখন আরিয়ান বলতেছে ভাই এখানে কষ্ট লাগার কিছু নাই, ভালো লাগারও কিছু নাই, আমি মানে যেহেতু পড়তে আসছি শিখতে হবে, তো আপনার তো কাজই এটা, আপনার হয়তো ভালো লাগে না করতে করতে। তখন ডোম বলতেছে অনেক কষ্ট স্যার। তো বলছে কি কষ্ট, বিষ খেলে যে কষ্ট স্যার, বুক সারখার হয়ে যায়, বুকের মধ্যে জলে, শুধু জলে, পানি খাইতে ইচ্ছা করে। তো তখন আরিয়ান জিজ্ঞেস করতেছে যে আপনি কেমনে জানেন বিষ খেলে পানি খাইতে ইচ্ছা করে? জানি স্যার, আমি জানি, বুকটা সারখার হয়ে যায় স্যার। তো তখন আরিয়ান চিন্তা করলো যে এত কথা এগুলো না বাড়ায়, বললো যে ভাই আপনি খবর দেন তো জেনারেটরটা অন হয় নাকি। তো এটা বলতে বলতেই দেখালো যে টুপ করে মানে কারেন্ট চলে আসছে, লাইটটা জ্বলে উঠছে সামনে। তো লাইট জ্বলে আসতে আরিয়ান দেখে যে লোকটা আস্তে করে রুমের ভিতরে চলে গেল, মানে ছিল যে পা দুইটা ঘুরায়, মানে এদিকে মুখ করে বসেছিল, পাটা ঘুরায় ওইদিকে ওদিকে চলে গেল ভিতর রুমের ভিতরে। তারপর সে বুঝতে পারছে রুমের মধ্যে কোন হাঁটা চলা আছে কিছু আছে, তো সে এখান থেকে তাগাদা দিচ্ছে, এই যে চলেন ভাই চলেন চলেন ভিতরে যাই কাজ করি। এগুলো বলতে তো কোনো সাড়া শব্দ নাই। তো আরিয়ান কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, দাঁড়ায় থেকে সে হেঁটে ওই রুমের কাছে গেল। তো রুমের দরজাটাকে সে ঠেলা দিল, রুমটা খুলে গেল, রুমটা অন্ধকার এবং রুমের মধ্যে বাতি নাই, কিন্তু ওই যে বাইরে করিডোরের ওখানে যে বাতিটা জ্বলতেছে ওই বাতির আলো হালকা ভিতরে এসে পড়ছে। তো সে দেখতেছে যে একটা চৌকি আছে, চার পায়ের মতো একটা চৌকি, এবং মানে ওটার মধ্যে কেউ নাই, পুরো রুমটা ফাঁকা, খাখা করতেছে এবং রুমের বেরিয়ে যাবার আর কোনো রাস্তা নাই। আরিয়ান চিন্তা করলো আরে গেল কই, মানে ঘরের মধ্যে আমি দেখছি ও ঢুকছে এখানে। তো চিন্তা করতে করতে আরিয়ান চিন্তা করলো যে দেখি তো ঘটনা কি। সে হেঁটে গেল সিঁড়ির কাছে, সিঁড়ির কাছে যেয়ে দেখলো যে ওই সিঁড়ির কাছে শুয়ে থাকতে দেখছিল ওই লোকটা আছে, সে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওই লোকটা বললো এই এই উঠেন, সে মনে করছে এটা ডোমের অ্যাসিস্ট্যান্ট। তো সে উঠলো, উঠে তাকাইলো, তাকায় বললো যে এরকম চোখ পিটপিট করে বলতেছে যে স্যার আয়া পড়ছেন, আমি তো আপনার লেগে অপেক্ষা করতে করতে ঘুমাই গেছিলাম, এর মধ্যে বৃষ্টি হয়েছে একখানে ভিজা গেছে দেখি। তো তখন আরিয়ান বলতেছে আরে আমি তো আসছি অনেকক্ষণ, আমি আপনি কে অ্যাসিস্ট্যান্ট? কয় না আমি অ্যাসিস্ট্যান্ট না, তো আমি তো ডোম। তো কয় তাহলে ওখানে কার সাথে কথা করলাম? মানে বয়েছিল ডোম, হেনে ডোম, হেনে তো কেউ নাই, আমি তো ছিলাম, মানে গরম লাগে ফ্যান নাই আমি এনে গেছিলাম, এত গরম ছিল এর মধ্যে বৃষ্টি হয়েছে আমি তো ঠান্ডা হয়ে গেছে সব। তো আরিয়ান একটু থতমত খাইল, বললো যে মানে সে চিন্তা করতেছে কিছু, সে বলল আচ্ছা চলেন। এটা বললো চলেন, তো ডোম বলে দাঁড়ান স্যার আমি একটু মুখে পানি দিয়ে আসি। তো বলে সে উঠে গেল, উইটা হাইটা ওইদিকে পিছন দিকে চলে গেল ওইদিকে, একটু পরে দেখা গেল যে সে আসছে মুখে পানি দিয়ে, তার হাতে একটা এরকম ব্যাগ, ব্যাগটা নিয়ে তার টুলস আর কি, সে ব্যাগটা হাতে নিছে এরকম আর মুখের মধ্যে পানি দিয়ে সে আসছে, এসে তার সাথে হেঁটে চলে গেল। তো বললো স্যার আসেন। তো ডোমের কাছেও কার্ড আছে ওখানে ঢোকার। তো আরিয়ান কোনো কথা না বলে সেই ডোমের পিছে পিছে যাচ্ছে আর চিন্তা করতেছে। সে আস্তে করে যে নিজেই কাট পাঞ্চ করে ঢুকলো, এখানে দরজা খুললো, ভ্যাপসা একটা গন্ধ এরকম। তো ডোম ঢুকে গেল ভিতরে, ডোম ঢুকে যেয়ে সে ঘরের বাতিটা জ্বালল, তো বাতি জ্বলে উঠছে ঘরের মধ্যে বেশ আলোকিত, দেখা দিতেছে যে সামনে এরকম একটা বডি এরকম পেঁচায় রাখা আছে ইসের উপরে, মানে কাপড়টাও খুব একটা ভালো না, পরিষ্কার না এরকম। তো আস্তে করে যে ডোম ই করে ফেললো, এই মানে একটা চাটাইয়ের মতো ছিল, চাটাইয়ের উপরে কাপড়টা রাখা। তো ডোম যে করলো কি কাপড়টা সরাইলো মুখের উপর থেকে, সরায়ে মানে মোটামুটি কোমর পর্যন্ত নামায় ফেলছে কাপড়। এই লোকটাকে দেখে আরিয়ান একটা শক খেয়ে গেল, মানে বিশাল শক খেল, এবং মানে শকটা এমন শক যে বলার মতন আরিয়ানের সারা শরীর পা থেকে মাথা পর্যন্ত ঝিনঝিন করে উঠল। কারণ সে স্পষ্ট মনে আছে সে যার সাথে কথা বলতেছিল লোকটা বসেছিল চৌকাঠের উপরে, এটা এই লোকই। কারণ এই যে বারবার যে আকাশে বিদ্যুৎ চমকাইছে, হালকা আলো আসছে, সে তো চেহারাটা দেখছে, মানে সে তো চেহারা দেখছে, মানে সে তার কাছে মানে সেই পুরা সে বুঝতে পারতেছে যে এই লোকটাই বসাচ্ছিল ওইখানে। এবং ডোম যে এই উপর থেকে কাপড়টা সরাই দিয়ে সে যে পিছন ফিরে এদিকে গেছে তার ব্যাগের দিকে, সে টুকিটাকি জিনিস বের করে সাজাবে, আরিয়ানের মনে হলো যে লোকটা হাসতেছে, চোখ বন্ধ অবস্থায় তার মুখে একটা হাসি। আরিয়ান মানে তার ই হারায় ফেললো, তার সেন্স মানে ঠিক মতো নাই, সে ডোমকে বলল যে আপনি থাকেন আমি এখন পারবো না আমি আসতেছি, বলে সে দ্রুত এখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে সে হেঁটে একদম পুরো সামনে লনে নেমে গেছে, নেমে দেখতেছে তখনও হালকা পালকা বৃষ্টি পড়তেছে, সে ভিজে যাচ্ছে, কিন্তু আরিয়ানের কোনো বোধ শক্তি নাই। সে কি দেখলো কি ভাবলো, তার কানের মধ্যে লোকটার কণ্ঠস্বর বাজতেছে, এবং সে আরিয়ান একজন বিলিভার মানুষ, তো সে মানে মনে মনে দোয়া পড়তেছে সেটা কি দেখলো। তো সে এরকম দোয়া পড়তে পড়তে সে আর ওখানে ব্যাকই করে নাই, সে সোজা চলে গেছে তার যে ছাত্রাবাস সেখানে থাকতো, সেখান থেকে সে ফোন করছে তার যে প্রফেসরকে, বলছে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমার একটু সমস্যা হয়েছে, আমি শারীরিকভাবে একদমই অসুস্থ স্যার, আমি পারবো না আজকে, আমি পারবো না, প্লিজ অন্য কাউকে অ্যাসাইন করেন স্যার, আই ক্যান ডু ইট। বলে সে বললো স্যার আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, বলে সে ফোনটা কেটে দিছে। সে জানে যে এটার জন্য তার সমস্যা হবে, তার সাথে স্যারের অনেক বাকবিতণ্ড হবে, অনেক কিছু হইতে পারে এরকম, তার মার্কস কেটে দিতে পারে, অনেক কিছু হইতে পারে, সে আর মানে ওই নেয় নেই। আরিয়ান নাকি ওই দিন খুব ভয়ে ছিল, রাতের বেলা ভয়ে তার ঘুম আসতেছিল না, কুকড়ায় যাচ্ছিল, তার কাছে শুধু ওই মানুষটাকে মনে পড়তেছিল, সে হাসি মুখটা তার মনে পড়তেছিল আর ওই কথাগুলা। তো সে মানে ওইটা ছিল তার নাকি খুবই একটা স্কেরি এক্সপিরিয়েন্স জীবনের। তো যেটা আরিয়ান শেয়ার করলো এবং আমি আমার মতো করে শেয়ার করলাম ঘটনাটা, আমি জানি না আপনাদের কাছে কতটা ভয়ের মনে হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের মতামত পাঠানোর অ্যাড্রেস হচ্ছে odbhuturi@gmail.com, পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো এক্সপিরিয়েন্স অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা পাঠিয়ে দেবেন আমাদের কাছে, পাঠিয়ে পারেন লেজেন্ড, পাঠিয়ে পারেন মিথ, আর যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার ফিরে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন আপনাদের অনেক প্রিয় ডাক্তার এইচ। ডাক্তার এইচ বর্তমানে বিদেশ অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি একটি ঘটনা পাঠিয়েছেন, তবে ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষাপটের। ডাক্তার এইচ যখন বাংলাদেশে ছিলেন তখন তিনি অনেক মানুষের সাথে তার পরিচয় ছিল, তার মাঝে একজন ছিলেন একটা বিদেশি রেস্ট হাউসের ম্যানেজার, মানে বিদেশি রেস্ট হাউস বলতে সেখানে বিদেশিরা অবস্থান করত, মানে বাংলাদেশে যারা ব্যবসার কাজে বা বিভিন্ন কাজে বাংলাদেশে আসতো তারা সেই রেস্ট হাউসে উঠত, এবং সেখানকার যে ম্যানেজার ছিল তিনি ডক্টর এইচ এর পরিচিত ছিলেন। তো তিনি ডক্টর এইচ সেই জায়গার নাম বা কোনো কিছু আমাদের কাছে শেয়ার করেননি, কারণ এটার অবশ্যই সিক্রেসি থাকতে হবে। তো ডক্টর এইচ বলেছেন যে সেইখানে কিন্তু অনেক ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে এবং সেটি তিনি শেয়ার করেছেন, সেই ম্যানেজার তাকে বলেছেন এবং তিনি সেটি শেয়ার করেছেন আমাদের সাথে। এর মাঝে দুইটা ইনসিডেন্ট বেশ মানে উল্লেখযোগ্য, সেটাই তিনি বলেছেন। তিনি বলেছেন আরো বেশ কিছু ইনসিডেন্ট সেখানে ঘটেছে এবং এর মাঝে দুইটা তিনি পিক করে আমার কাছে শেয়ার করেছেন আজকে। তা আমি চলে যাচ্ছি ডাক্তার এইচ এর পাঠানো সেই ঘটনায়। তো যে রেস্ট হাউসের কথা ডাক্তার এইচ শেয়ার করেছেন সেটা বাংলাদেশের কোন একটা অভিজাত এলাকা অবস্থিত, এবং এর আশেপাশের যে বাসা সেগুলো হচ্ছে বেশ আইসোলেটেড বাসা, এবং সেসব বাসায় নাকি মানুষ অনেকেই এই ধরনের প্যারানর্মাল ভাইব বা প্যারানর্মাল কোনো কিছুর উপস্থিতি টের পান, এবং এটা ডাক্তার এইচ শুনেছেন এবং সেই ম্যানেজারের থ্রুতেই শুনেছেন, ম্যানেজার বলেছেন। এবং সেই ম্যানেজার বলেছেন যে ডাক্তার সাহেব এই ব্যাপারগুলো কিন্তু শুধু আমাদের এখানে না, আমাদের দেশের বা বিদেশেরও অনেক এরকম রেস্ট হাউস মোটেল হোটেলে ঘটে যেটা নাকি তারা প্রকাশ করে না। আর এক্ষেত্রে আমি ছোট্ট একটা ফুটনোট দিয়ে দেই, আমি নিজেও কিন্তু এরকম একবার ট্যুরে গিয়েছিলাম। আপনারা জানেন যে মোটরসাইকেল নিয়ে ট্যুর করি, বিভিন্ন জায়গায় যাই। তো ওইবার আমরা যখন গিয়েছি, গিয়ে তখন কক্সবাজারে আছি এবং তখন শুনছি যে হঠাৎ করে, মানে আমাদের প্ল্যানটা ছিল আসার পথে কক্সবাজার থেকে চিটাগং হয়ে পরে ঢাকায় ব্যাক করা। তো শুনছি চিটাগংয়ে হোটেল পাওয়া যাচ্ছে না, কারণ কোন একটা বিশেষ পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে সব হোটেলগুলো বুক হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্টে খুঁজে আমি সিফাতরে বললাম যে দেখো অন্য কিছু পাওয়া যায় কিনা এরকম হোটেল। অনেক কষ্টে একটা হোটেলের খোঁজ পাওয়া গেল, বুঝলেন, তখন কিন্তু কোনো হোটেল পাওয়া যাচ্ছে না, মানে একদমই নাই, যেখানে কল করি নাই। তো একটা হোটেল পাওয়া গেল, সেখানে আছে, সেখানে রুম পাওয়া যাবে, কিন্তু সেই হোটেল যখন আমরা দেখলাম চেক করে, সেই হোটেলের তাদের পেজের লিংক দিল ঢুকলাম, সেখানে বেসিক্যালি লেখা হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাবার আগেই দোয়া পড়ে যাবেন, বাতি জ্বালায় তারপর উঠবেন, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়বেন, করিডোরে হঠাৎ রাতে একা বেরোবেন না। এর মানে তখন আমরা ধরেই নিলাম যে ওই হোটেলে কোন একটা সমস্যা আছে, এবং আমরা কিন্তু ভাইব পাইছিলাম, আমরা যখন ওই হোটেলে ছিলাম একটা ভাইব, মানে কেমন জানি, মানে ওই ভাইবটা ডিফারেন্ট, মানে ওইটা আসলে বর্ণনা করার মতো না। আপনি মানে ওই এনভায়রনমেন্টটা আসলে মানে অনেকটাই আপনাকে মানে আপনার নার্ভের উপর চাপ সৃষ্টি করবে, ডিফারেন্ট টাইপের ভাইব ছিল ওই হোটেলটাতে, চট্টগ্রামে এটা ছিল। তো যাই হোক, এটা তো জাস্ট আমি একটা জাস্ট ফুটনোট হিসাবে বললাম ঘটনার মধ্যে। তো ডাক্তারের যে এই রেস্ট হাউসের কথা বলতেছেন সেইখানে কয়েকটা ছোটখাটো কথা বলে নেই, সেখানকার ম্যানেজার বলেছেন বা তিনি নিজে ফুটেজ দেখেছেন যে সেটার যে বেসমেন্ট আছে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট, বেসমেন্টে নাকি সেখানকার চেয়ার টেবিল রাতের বেলা অটোমেটিকলি নড়াচড়া করে, এবং এটা তাদের সিসি ক্যামেরায় উঠেছে যে তাদের যে সামনে রাখা টেবিলগুলা সেগুলো নিজে নিজে মুভ করে চলে যাচ্ছে একদিকে, চেয়ারগুলো মুভ করে চলে যাচ্ছে একদিকে, এবং একবার দেখা গেছে যে অনেক এরকম নড়াচড়ার পরে আপনার ওখানকার যে সিসি ক্যামেরা আছে সেটা হঠাৎ করে ব্লারি হয়ে গেল, মানে স্ক্রিনে অনেকক্ষণ স্ট্যাটিক নয়েজ দেখা দিতে দিতে একসময় ব্লার হয়ে গেল এবং বেশ ব্লার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে অনেকক্ষণ পর সেটা আবার নিজে নিজে ক্লিন হয়ে গেল এবং এর মাঝে কিন্তু এই নড়াচড়াগুলো তারা দেখছে, এবং এটা কিন্তু বেজমেন্ট, এই বেজমেন্টে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, এবং ভারী ভারী চেয়ার টেবিল নাড়ানোর প্রশ্নই আসে না। তো এগুলো দেখা যেত। আর রাতের বেলা তাদের যে কিচেন আছে, কিচেনে কিন্তু একজন কুক থাকতো এবং তার সাথে একজন হেল্পার, এরা থাকতো হচ্ছে রাতের বেলা অনেক সময় কোনো গেস্ট যদি কোনো খাবার অর্ডার করে যাতে তাকে ফ্রেশলি সেটা সার্ভ করা যায়, এর জন্য তাদের অপারেশন, মানে দিনের বেলা তো আরো বেশি মানুষ থাকে, তো অপারেশনটাকে একদম কনসাইজ করে ছোট করে তারা দুইজন মানুষ রাখতো, একজন কুক একজন হেল্পার, তো তারা কিচেনে থাকতো। কিন্তু এই যে কিচেন এরিয়াটা এটা কিন্তু বেশ বড়, মানে এক সাইডে তাদের কিচেন এবং কিচেনের এই পাশটা অনেক বড়, কিন্তু এখানে বেশ বড় অপারেশনাল থিং, যেখানে চাইলেই তারা ব্যাংকোয়েট আয়োজন করতে পারে এরকম একটা অবস্থা আর কি। তো এই কারণে বেশ বড়, কিন্তু এই জায়গাগুলো অন্ধকার হয়ে যেত রাতের বেলা, যেহেতু এগুলোর কোনো কার্যকারিতা নাই, অন্ধকার হয়ে যেত, এবং পাশে বেকারি শপ। এই বেকারিটাতে যেটা হইতো দাদা রাতে, বেকারিতে কিন্তু আসলে রাত্রে দশটা পর্যন্ত, নয়টা দশটা পর্যন্ত বেকারির কাজ হতো, কারণ সকালে তাদের যে শপ আছে সামনে সেই শপে বেকারি আইটেমগুলো নিয়ে যেতে হবে, নিয়ে একদম ফ্রেশলি ডিসপ্লে করতে হবে, কেক প্যাস্ট্রি অন্যান্য সুইটনার্স বা মিষ্টি আইটেম যেগুলো আছে সেগুলো ওখানে ডিসপ্লে করতে হবে। তো সুতরাং এগুলো নয়টা দশটার মধ্যে তৈরি হয়ে একেবারে কন্ট্রোল টেম্পারেচারে এক জায়গায় রেখে দেওয়া হইতো, ওইটার আবার ওই যে কুলারের মতো দরজা আছে এরকম, মানে দরজা খুলে ঢোকা যায়, দরজা খুলে লাগাই দেওয়া যায়, ওইটার আবার ওখানে মিটার আছে, দেখা যায় যে টেম্পারেচার কত, ভিতরে কন্ট্রোল টেম্পারেচারে থাকতো সব। কিন্তু অন্ধকার, এই যে নয়টা দশটার পর অন্ধকার হয়ে যেত এবং কুক থাকতো, তো যেটা হতো রাতের বেলা এই কুক অ্যান্ড হেল্পার দুইজনেই বেশ ভয়ে থাকতো, কারণ কুক অনেকদিন ধরে কাজ করে বলে সে জানে, আর সে নাকি পুরো শব্দ পেত কারো চলাফেরার, এই যে অন্ধকার জায়গাগুলো আছে সেখান থেকে চলাফেরার শব্দ পেত, এই শব্দগুলো মানে খুব অন্যরকম, মনে হতে কেউ হেঁটে যাচ্ছে। যেমন একবার এই কুক একা সে বসে ওখানে, মানে তার মতো নিউজ পেপার পড়তেছে কারণ তার কোনো কাজ নাই, এগুলো রাতে মানে রেয়ারলি অর্ডার হয়, অর্ডার হলে তখন সে সাথে সাথে, ধরেন কেউ অর্ডার করলো যে একটা তার একটা স্যান্ডউইচ দরকার, হ্যাঁ একটা স্যান্ডউইচ উইথ ফ্রাইজ অ্যান্ড স্টাফ, সে তখন সেগুলো তৈরি করে, বাট নর্মালি কিন্তু কোনো কাজ নাই। তো কুক বসে বসে পেপার পড়তেছে নিউজ পেপার, হঠাৎ করে সে শব্দ পেল যে পিছনে যে তার শেলফের পিছন দিয়ে সরসর সরসর করে শব্দ হচ্ছে, তো সে তাকাইছে অন্ধকারের মধ্যে, আলো আধারি তার যে কিচেনের এই সাইডটাতে আলো আছে এবং এয়ার কন্ডিশন চলতেছে, বেশ ঠান্ডা পরিবেশ, এর মাঝে তার মনে হচ্ছে তার শেলফের পেছন দিয়ে কেউ সরসর সরসর করে যাচ্ছে, মানে শেলফের মধ্যে যে আইটেমগুলো রাখা সেগুলো মনে হচ্ছে নড়তেছে। তো একবার কুকের কাছে মনে হলো যে এটা হয়তো ইঁদুর বা কিছু ঢুকছে নাকি এখানে, এবং তারা ওইটা খুবই তারা কেয়ারফুল থাকতো, কারণ এটা রাখাই যাবে না তাদের এখানে এত স্ট্রিক্ট পরিবেশ। তো সে চিন্তা করলো, পরে দেখলো যে না, প্রত্যেকটা শেলফ সরসর করে যে যাচ্ছে, যে শেলফগুলো রাখা ওগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের নেট টাইপের শেলফ, ওগুলো সবগুলো নড়তেছে, কেমন জানি ঝরঝর করে নড়ে যাচ্ছে ওদিক দিয়ে, এবং তারপর সে একটা স্মেল পেল, স্মেলটা মনে হচ্ছে যে আগরবাতি ধরাইছে কেউ, আগরবাতির মতো একটা কড়া ঘ্রাণ সেখানে, সেখানে কিন্তু এয়ার চলতেছে, এয়ার কন্ডিশন চলতেছে, এয়ার কন চলতেছে, এবং বেশ ঠান্ডা পরিবেশের মধ্যে আগরবাতি জ্বালানোর প্রশ্নই আসে না, কোনো ধোঁয়া দেখতেছে না সে। তারপর একটু পর সে আতরের ঘ্রাণ পেল, এবং খুব অন্যরকম একটা আতরের ঘ্রাণ। তো কুক মনে করলো যে কোনো গেস্ট আসছে নাকি, কারণ তাদের ওখানে অনেক গেস্ট থাকতো বিভিন্ন জায়গার। তো সে হেঁটে টুকি দিল বের হয়ে তার কিচেনের যে মূল যে তার এনক্লোজারটা, কিচেন এনক্লোজার যেটা, যেখানে তার কিচেন বার যেটাকে বলে, সেটার পাশ থেকে সে বের হয়ে হেঁটে গেল। এই জায়গাটা কিন্তু অন্ধকার, এই জায়গায় আলো নাই। সে বাঁয়ে দূরে দেখতেছে, বেশ সোজা চলে গেলে সেখানে ফ্ল্যাশ ডোর, এবং সেই ফ্ল্যাশ ডোরটা কিন্তু তাকে ভিতর থেকে ধাক্কা দিয়ে খুলতে হবে। তার এটার যে ফ্ল্যাশ ডোরের যে মেকানিজমটা, এখানে হচ্ছে লম্বা বারের মতো, এখান থেকে চাপ দিলে খুলে যায় বাইরের দিকে, বাইরের দিক থেকে কেউ ঢুকতে গেলে এখানে কিন্তু তাকে চাবি দিয়ে খুলে ঢুকতে হবে, তাদের লোক, মানে এখানে কেউ ঢুকতে পারবে না, নর্মালি বাইরের মানুষ কেউ ঢুকতে পারবে না। তো কুক একটু ভয় পেয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট ওইখানে নাই, তো সে ওই স্মেলটা অনেকক্ষণ ধরে পাচ্ছিল। তারপর সে যখন হেঁটে আবার তার কিচেনের মধ্যে কিচেন বারের পাশ দিয়ে ঢুকতেছে, সে শব্দ পাচ্ছে ওখানে, তার পাশ থেকে কিন্তু বেকারির প্লেসটা, বেকারির যে তার খাবার স্টোর করে রেখে গেছে সেই দরজার পাশ থেকে মনে হচ্ছে বেকারির ভিতরে এক গাদা মানুষ বা একাধিক মানুষ কথা বলতেছে, এবং সে কথাবার্তা ভাষাগুলো ঠিক মতো বুঝতেছে না। তো সে মানে চিন্তা করলো যে একবার খুলবে কিনা দরজাটা, কিন্তু তার মানে তার সাহসে কুলাচ্ছিল না। তো তারপর সে আস্তে করে মানে অনেক আগ্রহ বেশি যে কে কথা বলতেছে, বেকারির ভিতরে কে মানুষ, এই মানে যেখানে খাবার স্টোর করে রাখা হয় স্টোর প্লেসের মধ্যে কারা আছে, মনে হচ্ছে মানুষ। তো সে আস্তে করে সেখানকার যে হ্যান্ডেলটা ধরে টান দেয়, তো হ্যান্ডেল টান দেওয়ার পরে দরজাটা খুলে আসে। এটা কিন্তু ভারী দরজা, আর এটারও কিন্তু একই রকম, এটার মেকানিজম একটু ডিফারেন্ট, এটা বাইরের দিকে হচ্ছে সেই হ্যান্ডেল একটা টান দিলে স্প্রিংটা আনলোড হয়ে যায়, খুলে যায়, আর ভেতর থেকে একটা ওরকম বারের মতো আছে যেটা চাপ দিলে দরজা খুলে যায়। যাই হোক, এই দরজাটা খুললো, ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে যেহেতু কন্ট্রোল টেম্পারেচার, এটা এমন টেম্পারেচার মানে কুলারের মতো না আবার বাইরের মতো না, মানে খাবারটাকে ফ্রেশ রাখার জন্য। তো একটা ঠান্ডা বাতাস ভারি মারলো তার গায়ে, খুব ভেতরে তাকায় দেখতেছে অন্ধকার, ডার্ক, ভেতরে কিছু নাই, শেলফ গুলো বোঝা যাচ্ছে, বাইরের থেকে তার কিচেন থেকে যতটুকু আলো পড়ছে এতটুকু তো দেখা যাচ্ছে, ভেতরটা হালকা আলোকিত, থরে থরে শেলফ, এবং শেলফের মধ্যে বিভিন্ন মিষ্টি আইটেম, সুইটমিট আইটেম, প্যাস্ট্রি, এগুলো রাখা থাকে মানে থরে থরে সাজানো, কিন্তু কেউ নাই ভিতরে। হঠাৎ করে সে ভেতর থেকে সে স্মেলটা পেল, সেই যে আতর বা আগর বাতির মতো স্মেল, সাথে সাথে কুক তাতে দরজাটা বন্ধ করে দিল, বন্ধ করে দ্রুত তার কিচেনের এখানে চলে আসলো, দোয়া পড়তে পড়তে সে কাজ করা শুরু করলো। তো সে যখন কাজ করতেছিল সে পেছন ফিরেছিল, তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার ঠিক কিচেন বারের সামনে কেউ এসে দাঁড়াইছে, আর তার মানে একটা মানে ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে সেখানে, এবং সে ভয়ে বারবার ফিরে তাকাচ্ছে, ফিরে তাকায় দেখে কেউ নাই। তো যাই হোক, এরকম তার অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও সে মাঝে মাঝেই মনে হইত তার কাছে ওখানে কারো প্রেজেন্স আছে, তো সে এই কারণে বেশ ভয় ভয় থাকত খুব। তো সেখানে একটা নতুন ছেলে জয়েন করছিল, যে ছেলেটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে, সে এখানে মানে কিচেনেও কাজ করে আর তারপর বেকারিতেও কাজ করে। তো সে খুব ফাস্ট না নতুন আসছে দেখে তাকে রাতের বেলা ওখানে অ্যাসাইন করা হলো কাজে একজন ট্রেনিং হিসেবে, আর তার জয়নিং টাইমটা থাকত একটু আর্লি, সে চলে আসতো যখন বেকারির আইটেমগুলো নিয়ে কাজ করে তারা, তো সে এসে ওগুলো দেখত, ওগুলো শিখত, এবং তারপরে বেকারি যখন ক্লোজ হয়ে যেত সবকিছু স্টোর করে রাখা হতো, সবকিছু তাকে বুঝায় তাকে তার কাজ পড়ে যেত কিচেনে, কিচেনে গিয়ে সে হেল্পারের কাজ করত কুকের সাথে। আর ওই সময় কুক দেখা যেত যে টুকিটাকি এটা ওইটা রান্না করছে, দুজনে খেত, তার কাছে বেশ ভালোই লাগতো, এই খাওয়া দাওয়া ছাড়াও এখানকার এনভায়রনমেন্ট খুব নাইস, তো খুব মজা পেতেছে নতুন ছেলেটা, ও মানে মোটামুটি কাজের মধ্যে বেশ ডেডিকেটেডলি আছে আর কি। তো একদিনকার রাতের কথা, ওই দিন বেকারি কাজটা সেরে সে আসছে কিচেনে, এসে কুকের সাথে বসে আছে, গল্প করতেছে দুজন। তো অনেকক্ষণ পর দেখা গেছে বেশ বোর্ড এনভায়রনমেন্ট হয়ে গেছে, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, কোনো কল আসে না, কোনো কাজ নাই। তো কুক একসময় বলল যে আমি একটু বাইরে যাই, পার্কিং লট থেকে বাতাস খেয়ে আসি, তার একটু রেস্টরুমও হয়ে আসবো, তুমি থাকো, যদি কোনো গেস্ট কল দেয়, কল দিলে তুমি জাস্ট ওই রুম নাম্বারটা লিখবা আর কি চায় এই অর্ডারটা এখানে লিখে রাখবা, আর আমি তো আসতেছি, বলে কুক চলে গেল হেঁটে। তো ওই নতুন ছেলেটা বসে আছে, বসে থাকতে থাকতে তারও ভাল লাগতেছে না কিছু করা, সে মোবাইল বের করে অনেকক্ষণ ব্রাউজ করতেছে, তো একসময় আর ভাল লাগলো না তার, তো সে মোবাইলটা দেখে সে মানে জাস্ট মাথাটা হেলান দিয়ে বসছে ওইখানে, তার এখানে টুল ছিল, টুলের উপর বসে মাথা হেলান দিয়ে বসছে। তো এরকম ভাবে কখন যে সে প্রায় ঘুমায় গেছে তার খেয়াল নাই, তার মানে মানে অনেকটা মানে ন্যাপ নিতে গিয়ে চোখ লেগে আসছে, পুরো ঘুমায় গেছে। তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু তার যে কুক সেও ফেরত আসে নাই, তার ঘুম ভাঙছে। তো তাকে দিয়ে কেমন একটু মানে অস্বস্তি লাগতেছে যে সে একটা নীরব পরিবেশে বসে আছে ওখানে, শুধু তার এই যে রেফ্রিজারেটরের আওয়াজ আর এয়ারকন যখন অন হইতেছে সেটার সাউন্ড, আর একদম নীরব নিথর, একপাশে অন্ধকার দেখতেছে, এই পাশে একটু আলো মানে কিচেনের সাইডে আলো, ওই পাশে অন্ধকার। তো সে তার ঘড়ির দিকে তাকালো, দেখলো যে এক ঘন্টা পার হয়ে গেছে, এর মধ্যে তার কুকও আসে নাই। তো চিন্তা করলো যে আমারও তো একটু ফ্রেশ হইতে যাওয়া দরকার, চোখ মুখে পানি দিয়ে ধুয়ে আসবো, দেখি কুক আসে কিনা। একবার ভাবতেছিল যে উনি কল দিবে নাকি কুককে, সে তো চিন্তা করলো যে আচ্ছা দেখি আর একটু ওয়েট করি আসে কিনা। তো কুক আবার একটু মাইন্ড করে তাকে মানে খুঁজলে টুজলে এরকম, মানে সে পছন্দ করে না যে অ্যাসিস্ট্যান্ট তাকে মানে কোনো কারণে মানে নর্মালি খুঁজুক, এটা সে লাইক করতো না। তো সে চিন্তা করলো যে যাক বস একটু পরেই আসুক আমি দেখি। তো এর মাঝে তার ক্ষুধা লাগছে খুব, তো সে মোটামুটি তাকায় দেখতেছে তার এইখানে তেমন কিছু নাই, তো তার কিন্তু সুইট টুথ হইলো আর কি, মানে সুইট টুথ মানে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলো ছেলেটার। তো সে আস্তে করে হেঁটে গেল বেকারির দিকে, তো বেকারিতে যে সে বেকারির যে দরজাটা সেটা টান দিয়ে সে খুলে ফেললো। তো বেকারির দরজা খোলার পর দেখতেছে ভেতরে ওরকম মানে মানে বেশ ঠান্ডা এবং সে অন্ধকার, তো বাতি জ্বললো, লাইটটা জ্বললো একটা, ওইখানে কিন্তু খুব পাওয়ারফুল কোনো বাতি না, হালকা একটা ডিম লাইটের মতো জ্বলে উঠে, সেটাতে অল্প যা দেখা যায়। তো লাইটটা দেখে সে বুঝতেছে যে থরে থরে শেলফের মধ্যে বিভিন্ন রকমের প্যাস্ট্রি মিষ্টি টিষ্টি সাজানো। তো তাকে একদিন কুক বলছিল যে এখানে যে কিন্তু এই যে প্যাস্ট্রি বানা রাখছে এগুলোতে হাত দিবা না, আগে বলে দিছিল যে যদি কখনো কিছু খাও মিষ্টি কিছু যদি কোনো এমনি খাও তাহলে মিষ্টি খেলে এই যে মিষ্টিগুলো আছে এখান থেকে নিয়ে খাইতে পারো, বাট তুমি ই করে রাখবা কয়টা খাইছো এটা হিসাব রাখবা, মানে এগুলো এইভাবে করে খাওয়া যাবে না, তাহলে নাকি বলে দিছিল এটা। আর ওরা এটাও বলছিল যে একা একা যে ঢুকবা না কখনো মিষ্টির যে এখানে যে স্টোরেজ এখানে একলা একলা ঢুকবা না। তো ওইটা আর তার মনে নাই, এখানে তার বসও নাই, সেও একা একা চলতেছে, সে ঢুকছে। তো ঢুকে সে প্যাস্ট্রিগুলো দেখে ওদিকে আর সে মারায় নাই, প্যাস্ট্রিগুলো একটা শীত যেরকম ঢাকা ছিল। তো সে চলে গেল ওই পাশে মিষ্টির দিকে, দেখলো যে অনেকগুলো মিষ্টি রাখা, তো আস্তে করে ওখান থেকে একটা মিষ্টি নিছে, মিষ্টি নিয়ে মিষ্টিটা ওইখানে বসে সে মুখে দিল খেল। তো মিষ্টিটা যখন সে মানে মুখের মধ্যে দিয়ে কামড় দিয়েছে তো দেখে যে ফ্রেশ মিষ্টি, তো ভালো লাগছে, তো সে খাইতেছে। এর মধ্যে সে হঠাৎ করে তার কানের কাছে ফিস ফিস কথা শুনলো, মনে হলো কে কার সাথে কথা বলতেছে। তো সে তাকায় দেখলো, মানে হঠাৎ করে তাকাইছে মাথা ঘুরায়, তো দেখতেছে যে তার উপাশ থেকে যে আলো জ্বলতেছে তার নিজের কিন্তু একটা ছায়া এসে পড়ছে এদিকে, যেহেতু লাইটটা ওই পাশে ছায়াটা পড়ছে স্টোরেজের দেয়ালে, আর তার সামনেই মনে হচ্ছে আরেকটা ছায়া, আরেকটা ছায়া তার সামনে, এবং তার হাতেও মনে হচ্ছে একটা মিষ্টির মতো মুখে দিচ্ছে। সে নিজেকে দেখতেছে একা কিন্তু ছায়া দেখতেছে দুইটা, এবং তারপর সে হঠাৎ করে দেখলো তার সামনের থেকে কতগুলো মিষ্টি শ্যাত শ্যাত করে বাতাসে উঠে নাই হয়ে গেল, মানে পুরা গায়েব হয়ে গেল, নাই এরকম একটা অবস্থা। আর সাথে সাথে তার যে ওই স্টোর রুমের যে লাইটটা ওইটা টিম টিম করে ঠাস করে নিভে গেল। আর তখন তার কাছে মনে হচ্ছে সে বেশ কিছু ফিসফিসানি শব্দ শুনতেছে তার চারপাশে, মানে ফিসফিস করতেছে তাকে ঘিরে ধরে এরকম। তো ভয়ের চোটে ছেলেটা দৌড় দিয়ে যে একেবারে পড়ছে দরজার উপরে, তাদের যে দরজাটা, কারণ ওই রুম কিন্তু অন্ধকার আছে, মানে বেশ অন্ধকার, আলো নাই, সে মোটামুটি আন্দাজের উপরে দৌড় দিয়ে যায় দরজার উপরে পড়ছে। দরজার উপর পড়ে ওই যে বলছি যে ওখানে লম্বা একটা বারের মতো সুইচ, মানে চাপ দিয়ে, মানে স্প্রিং মেকানিজম আর কি, সুইচ মানে স্প্রিং মেকানিজম, সে জোরে চাপ দিতেছে, স্প্রিং দেবে যাচ্ছে, দরজা কিন্তু খুলে যাওয়ার কথা, মানে বাইরের যে হ্যান্ডেলটা আছে ওইটাও খুলে যাওয়ার কথা, দরজা খুলতেছে না, দরজা মনে হচ্ছে জমে গেছে। এই সময় সে কানের কাছে, একদম তার কানের কাছে একদম মানে নিঃশ্বাস যেভাবে ফেলে সেরকম শব্দ শুনল, যে তার কানের কাছে কেউ নিঃশ্বাস ফেললো, এবং নিঃশ্বাসটার মধ্যে থেকে সে পুরো মনে হলো তার গালের পাশে হিম হয়ে গেল, মানে হিম হয়ে গেল, ঠান্ডা বাতাসের মতো গেল কানের পাশ দিয়ে। তো ভয়ে চিৎকার চেঁচামেচি করে ছেলেটা দেয়ার দরজার মধ্যে কিল মারা শুরু করলো, মানে সে কিল মারতেছে দরজার মধ্যে, ধুমধাম করে কিল মারতেছে। এখন দরজাটা কিন্তু অ্যালুমিনিয়াম টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, মাঝখানে ইনসুলেশন করার জন্য ইনসুলেশন জিনিসপত্র দেওয়া, মানে মোটা দরজাটা, মানে এটা যেহেতু মানে একটা কন্ট্রোল টেম্পারেচার প্লেস, কুলারের মতো এটাকে ওইভাবেই তৈরি করেছে, ওয়াকিং কুলার যেরকম থাকে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো জোরে জোরে কিল মারতেছে আর চিৎকার করতেছে, আর সে শুনতে পাচ্ছে তার ঘাড়ের কাছে পেছনে নিঃশ্বাস ফেলতেছে এরকম একটা অবস্থা। তো অন্ধকার, মানে অ্যাকচুয়ালি ফেইন্ট হয়ে যাওয়ার অবস্থা নতুন ছেলেটার। এই সময় সে দেখলো যে বাইরে শব্দ হলো, ঘটাং করে দরজাটা খুলে গেল। তো ছেলেটা পড়িমুড়ি করে বাইরে এসে পড়ল, ওখানে সেই কিচেনের লাইট তখনও জ্বলতেছে ওখানে, তো ওখান থেকে দেখলো যে তাদের কুক দাঁড়ায় আছে, কুক হা হয়ে তার দিকে তাকায় আছে, কুক তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল, দিয়ে ছেলেটাকে টেনে এই পাশে নিয়ে আসলো কিচেনের কাছে, নিয়ে বললো ওইখানে কেন গেছিলা। তো সে বলতেছে বস আসলে আমি তো মানে খিদা লাগছে, তো বলে তোমার না মানা করছি রাত্রেবেলা ওইখানে যাইতে না, তোমার একলা যেতে না করছি, মনে আছে তোমার? তো বলতেছে যে জি বস আসলে আমি তো বুঝি নাই, আমার মানে ই লাগছে, আমি এর জন্য গেছি, খিদা লাগছিল এর জন্য গেছি। তুমি ওখানে ওয়েট করতে পারলো না আমি আসা পর্যন্ত? বলে কি ওখানে সমস্যা কি বস? তুমি মরতে চাও? মরতে চাও মানে? বলে যে ওখানে সমস্যা আছে, এখানকার ম্যানেজার সাহেব বলছে যে ওইখানে শুধু আমরা না আর অন্য জিনিস এসে মিষ্টি নেয় ওখান থেকে, শুধু মানুষ না। এই যে কথাটা কুক কিন্তু নিজেও ভয় পাইছিল, পরবর্তীতে সে ম্যানেজার কাছে শুনছিল, বলছিল ওইখান থেকে শুধু মানুষ না অন্য জিনিসও মিষ্টি নিয়ে যায়, ওইখানে যাবা না, ওদের ঠিক ঠিকানা নাই কখন কি করে। তো ছেলেটা প্রচন্ড ভয় পাইছে, বলছে কি হয়েছে, এরকম চিল্লাইতেছিল কেন, ভয় পাইছো কেন? তখন সে বলল যে এরকম আমি মিষ্টি দেখেছি, এরকম একটা অবস্থা। তো যখন এসব কথা হইতেছে তখন তারা হঠাৎ করে খেয়াল করে যে ওখানকার টেম্পারেচারটা পুরা তাদের যে কিচেনের ওখানকার টেম্পারেচারটা একদম কমে গেছে, বেশ কম, মানে মানে ফিল করার মতো, মানে টেম্পারেচার খুলে মানে মনে হচ্ছে যে কোন কুলারের দরজা খুলে রাখলে যেরকম ঠান্ডা হয় ওরকম ঠান্ডা হয়ে গেছে জায়গাটা, ঠান্ডা হয়ে গেছে এবং সেখানে সেরকম একটা স্মেল, আতরের মতো স্মেল। তো কুকও বেশ ভয় পাইছে, ছেলেটাও ভয় পাইছে, ভয় পেয়ে তারা চুপচাপ তাদের কিচেনে এই পাশে ছিল অনেকক্ষণ এবং ঠান্ডাটাকে তারা ইগনোর করছে, চিন্তা করলো যে এয়ার কন্ডিশনের যে টেম্পারেচার রেগুলেটর আছে এটা কেউ টেম্পারেচার কমায় দিয়েছে কিনা, কিন্তু তারপরও চিন্তা করলো কে কমাবে, ওইটা নিয়ে তারা আর চিন্তা করলো না, চুপচাপ ছিল। তো তাকে সকাল যখন ভোর হয়েছে তখন তখন কিন্তু আসতে দিলে সব স্বাভাবিক হয়ে গেছে, তখন সেই কুক তাকে বলল যে সবসময় কেয়ারফুল থাকবা, তুমি যদি এখানে কাজ করতে চাও তাহলে বুঝবা যে এগুলোর সাথে তোমার ডিল করতেই হবে, এখানে ম্যানেজার সাহেব বলছে যে এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, এগুলো ডিল করে চলতে হবে, সাবধানে চলতে হবে, এখানে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবা আর নর্মালি থাকবা, তোমার কেউ কিছু করবে না, কিন্তু এরকম রাতের বেলা একা ঢুকে যে খাইতে যাবা না, এটা করবা না, ওইখানে মোটাই ওইটা তোমার জায়গা না, রাতের বেলা অবশ্যই না। তো তখন ওই ছেলেটা বলল আচ্ছা, তো ছেলেটা পরবর্তীতে কাজ করে গেছে, সে ওখান থেকে যায় নাই, তো আর ওইখানে নাকি রাতের বেলা যেত না। তো ওই রেস্ট হাউসেরই আরেকটা ঘটনা ডাক্তার এইচ বলছে যে ওখানে বিভিন্ন গেস্ট উঠে, তো একবার একজন গেস্ট উঠছে, সে তিনি আসছেন ইন্দোনেশিয়ার থেকে, তো তিনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশে গার্মেন্টস এর যে কেনাকাটা করে বা কি বলে ওইটাকে বাইং হাউসের সাথে কন্ট্রাক্ট করে এর জন্য আসছে, তার গার্মেন্টস এর কাজে আসছেন তিনি। তো তিনি একটু পিকি টাইপের মানুষ, এটা বোঝা গেল যে তিনি ওখানকার তার যে গাইড তাকে নিয়ে আসছে, মানে তাকে বাইং হাউস থেকে যে গাইড এখানে নিয়ে আসছে, তো তার সাথে কথা বলে তিনি দেখা যাচ্ছে যে মানে তাকে যে রুম দেওয়া হচ্ছে সেটা তিনি বাঁচতেছেন যে এইটা আমি থাকবো না, এরকম এই সেই হ্যান ত্যান। তো তখন সেই গাইড রিকোয়েস্ট করে ম্যানেজার সাহেবকে যে আপনাদের এই অমুক তালায় আছে নাকি রুম, তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে চলেন। তো দেখানোর পর তিনি একটা রুম দিয়ে বলে যে এইটা তিনি নিবেন, এইটাই তিনি নিবেন, কিন্তু ওই রুমটা কোনো কারণে ম্যানেজার সাহেব আসলে দিতে চান না, ওইটাকে আনএভেলেবল করে রাখেন মোস্ট অব দ্য টাইম। কিন্তু এটা কেন মোস্ট অব দ্য টাইম আনএভেলেবল করে রাখেন এটা কিন্তু একটা মিস্ট্রি, এটা কখনোই তিনি বলেন না যে ওইটা কেন, ওখানে কিন্তু গেস্ট নাই কিন্তু তিনি ওইটাকে বেশিরভাগ টাইমে খালি রাখেন। তো বেশিরভাগ টাইম খালি থাকা মানে হচ্ছে যে অনেক সময় অনেকে জোর করে রুমটা নেয় কিন্তু নেয়ার পর দেখা যাচ্ছে ওই রুমে তারা থাকতে চায় না, রুমটা পরবর্তীতে তারা সুইচ করে নেয়, বা অনেকে দেখা গেছে ওই রুম মানে রুমে থাকার পর ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি, মানে ওই রেস্ট হাউস থেকে চলে গেছে, তো এই কারণে দিতে চান না উনি। তো উনি কিন্তু গাইডকে বলেন যে এই রুমটা আসলে দিতে চাচ্ছি না, এই রুমটা আসলে মানে একটু সমস্যা আছে, দিতে চাই না এই কারণে। কিন্তু ওই গাইড বলে যে না ম্যামের এই রুমটাই চুজ হচ্ছে, চুজ করছেন তিনি, এই রুমটাই তিনি পছন্দ করছেন, এই রুমটাতেই উনি থাকবেন। তো ম্যানেজার আর কোনো কথা না বলে রুমটা তাকে দিয়ে দেয়। যাই হোক, ওই মহিলা আছে, দিনের বেলা তিনি চলে গেছেন তার কাজে এবং সে রাতের বেলা ব্যাক করে আসছে সন্ধ্যার পরে। এরকম করতে করতে বেশ রাত হয়ে গেছে, মানে তখন মানে প্রায় রাত 11টা 12টা, তিনি খাবারও অর্ডার দিয়ে নিলেন কিচেন থেকে এবং তার খানিকক্ষণ পর মানে ঠিক 12:30টার দিকে তিনি একটা কল আসলো তার রুম থেকে, ওই সামনের যে লবিতে একটা কল আসলো। তো লবিতে কল আসছে যে রিসেপশনে ছিল সে ফোন ধরল, ধরার পরে সে শুনতেছে ফিস ফিস ভারী কণ্ঠে বলতেছে যে এই রুম থেকে বের কর, এরকম একটা শব্দ শুনতেছে, এই রুম থেকে বের কর। আর পেছনে এটা কিন্তু শুনছে কেমন যেন একটা খসখসে কণ্ঠে, মানে এটা ডিটেক্ট করা যাচ্ছে না ছেলে না মেয়ে, এরকম অনেকটা ফিস ফিসানিটাই আরো স্ট্রং ভাবে যে এই রুম থেকে বের কর। আর পেছন থেকে ওই মহিলার চিৎকার শোনা যাচ্ছে, সে মানে চিল্লাইতেছে কোনো কারণে এবং তার ভাষায় চিল্লাইতেছে। এখন এইখানে তো রিসেপশনিস্ট তো বুঝতেছে না ভাষাটা কি, সে তো খুব মানে ইসে পড়ে গেছে, সে সাথে সাথে ফোনটাকে রেখে দিছে, ফোনটাকে রেখে সে তার লোকজন পাঠাইছে রুমের ভেতরে, তার এখানে যে যারা এখানে কেয়ারটেকার আছে তাদের দুজনকে পাঠাইছে রুমের ভেতরে, আর সাথে সাথে সে ফোন করছে ওই মহিলার যে এখানকার যে গাইড তাকে ফোন করছে যে ওখানে উনি কি করতে চিৎকার করতেছে, কি ব্যাপার আমি জানি না, দেখেন আমি কি পুলিশ ফোন করবো নাকি। তা গাইড বলতেছে না এখন পুলিশ ফোন করে না, আগে আপনার লোকজন দেখুক কি হয়েছে ওখানে। তো উনি বলল যে না আমাকে এরকম হলে কিন্তু নিয়ম আছে পুলিশ ফোন করার। তো তিনি তাড়াতাড়ি ফোন রেখে তিনি নিজেও দৌড় দিয়ে রিসেপশনে যে ছিল দৌড় দিয়ে গেলেন উপরে। তো গিয়ে দেখেন ওই গেটের বাইরে তার যে দুজন লোক কেয়ারটেকার তারা দাঁড়ায় আছে, তাদের সাথে তাদের সিকিউরিটির লোকরে নিয়ে আসছে। ওনাদের সিকিউরিটি হচ্ছে মানে ওইটা হচ্ছে একটা কোম্পানি, আলাদা স্ট্যান্ড অ্যালোন কোম্পানি যাদেরকে তাদের অ্যাসাইন করে সিকিউরিটির জন্য। এগুলো তাদের প্রোটোকলের মধ্যে পড়ে যেগুলো সব রাখতে হবে। তো সাথে করে কিন্তু রিসেপশনের লোকটা ওই দরজার যে তাদের কাছে একটা সিকিউরড কি থাকে যেটা নিয়ে আসছে, কার্ড আর কি, যেটা পাঞ্চ করে ঢুকে এনে দাঁড়াইছে এবং তারা বোঝার চেষ্টা করতেছে যে ব্যাপার কি, কোনো চিৎকার চেঁচামেচি আসছে নাকি, এরকম ভেতর থেকে কি কোনো শব্দ আসতেছে না। তো দরজায় নক করলো রিসেপশনিস্ট, ফার্স্টে দরজায় নক করলো একবার দুইবার তিনবার, দেখতেছে যে দরজা খুলে না এবং ভেতর থেকে কান পেতে মনে হচ্ছে একটা গুঙ্গানির মতো শব্দ আসতেছে। তো ভয় পেয়ে গেছে এরা, তো সাথে সাথে বললো যে ওকে আমরা তো নক করছি বলে তারা ওই তার সিকিউরিটি কি পাঞ্চ করে তাদের যে কার্ডটা পাঞ্চ করে দরজা খুলে ফেললো। দরজা খুলে ফেলে দেখতেছে ঘরের ভেতর অন্ধকার, মানে একদম ডিপ অন্ধকার। টেবিল ল্যাম্প ছিল সেটা, মানে টেবিল ল্যাম্প গুলো কিন্তু অ্যাম্বিয়েন্ট আলো, মানে ওগুলো খুব লাক্সারিয়াস ভাবে তৈরি করা অ্যাম্বিয়েন্ট আলো হয়। দেখতেছে ওইটা রাখে মানুষ সাধারণত ঘুমানোর সময় ওইটা জ্বালানো থাকে, ওইটা নিভানো, পুরো রুমটা অন্ধকার। তো ওই যে রিসেপশনে যে তার পকেটে ছোট্ট ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারলো রুমের ভেতরে। তো প্রথমেই সে মারছে এদিক ওদিক, তার বিছনার উপরে দেখলো যে মহিলাটা শুয়ে আছে উপর দিকে তাকায় এবং কি কি বলতেছে, বিড়বিড় করে কি কি বলতেছে, এবং ঘরের মধ্যে মানে ই নাই, মানে পুরো ঘর মানে অন্ধকার, কোনো আলো নাই, মহিলাটা বিড়বিড় করে কি কি বলতেছে, পর্দাটা টানা পুরা। তো তারা সবাই মিলে ঘরের মধ্যে ঢুকলো, মহিলার কাছে গেল, মহিলার সামনে দাঁড়ানোর পর মহিলাটা জোরে একটা নিঃশ্বাস নিল, নিঃশ্বাস নিয়ে করে তাকায় হঠাৎ করে ডানে বামে তাকালো, তাকায় তাদের দিকে তাকায় বলতেছে তোমরা আমার রুমে কেন ঢুকছো, মানে একদম স্বাভাবিক, কি ব্যাপার তোমরা আমার রুমে কেন ঢুকছো। তো তখন মানে থতমত খেয়ে গেছে রিসেপশনিস্ট, সে বলতেছে যে ম্যাম আপনার রুম থেকে কল গেছে। মহিলা ভাঙা ভাঙা, তার ইংলিশও বেশি ভালো ছিল না, সে বলতে পারত না, কিন্তু সে তাদেরকে বলছে গেট আউট গেট আউট গেট আউট, আর ওইখানে কে দাঁড়ায় আছে, ওইখানে এইভাবে সঙ্গের মতো দাঁড়ায় আছে কেন, সঙ্গের মতো চেহারা নিয়ে দাঁড়ায় আছে কেন বলে সে মানে বিছানার মধ্যে দুই পা দিয়ে এরকম ধাক্কা দিয়ে পিছলা একদম হেডবোর্ডের সাথে মিশে যাচ্ছে ভয়ে, এবং শব্দ করতেছে সে ভয়ে কেমন। তো ওরা মানে একটু টেন্সড হয়ে গেছে, মানে কি ব্যাপার। তো সাথে সাথে ওই মহিলাকে বলতেছে কুল ডাউন ম্যাম বলতেছে, আর ফোন করলো তাদের ম্যানেজারকে। তখন রিসেপশনে যে সে ম্যানেজারকে ফোন করলো, করে বললো স্যার এখানে তো সমস্যা হয়েছে, মহিলা ওই একটা দিকে মানে বারান্দার দিকে সাইডটা কার্টেনের পাশের দিকে তাকায়, সে ভয়ে মুখ দিয়ে কি কি বলতেছে তার মতো ভাষায়। তো তাড়াতাড়ি মানে ওইখান থেকে মানে তখন ম্যানেজার বলল যে ওনাকে অন্য রুমে শিফট করো, ওনার লোককে নিয়ে আসো এখানে, আর আমাদের যে এখানে ডাক্তার আছে, ইন হাউস ডাক্তার আছে, তাকে ফোন করো। তো এটা বললো, ম্যানেজার বললো আমিও আসতেছি। তো যাই হোক, তারা কিছুক্ষণ ওই মহিলাকে কুল ডাউন ম্যাম বলতে 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 মহিলা মানে একদম কাঁচুমাচু হয়ে রয়েছে, তাদের দিকে তাকায় আর কোনার দিকে তাকায়, ভয়ে তাকায় আছে এরকম। তো পরে দেখা গেল যে বেশ খানিকক্ষণ পরে তাদের ডাক্তার চলে আসছে, আগে ডাক্তার এসেও তাকে দেখার চেষ্টা করলো, অর্থাৎ মহিলা একেবারে অন্যরকম হয়ে গেছে, সে ভয়ে একদম কুকড়ায় গেছে। তো একটু পরে তাদের সেই গাইড আসলো, এবং গাইড সে দোভাষী, সে কিন্তু ওই ভাষায় কথা বলতে পারে। গাইড এসে মহিলার সাথে কথা বলল তাদের ভাষায় এবং তাদেরকে বললো যে উনি ভয় পেতেছেন এখানে, মানে তার এখানে কে ঢুকছিল এরকম কালো আলখাল্লা পরা এরকম। কে ঢুকবে এখানে, মাথা খারাপ নাকি, কালো এলখালা তার রুম লাগানো এখানে, আমরা এখানে ঢুকছি ইমার্জেন্সিতে, এটাতে আমাদের সাথে লোকজন সব ছিল সামনে, এটা আমাদের নিয়ম, আমাদের এখানে সব রেকর্ডও হইতেছে যে আমরা এখানে ঢুকছি, আমরা এরকম প্রোটোকল মেনটেন করেই ঢুকি যদি কোথাও কোনো বিপদের ই হয়। তো বলছে না সেটা বুঝতে পারছি, বাট উনি ভয় পাইতেছে উনি নাকি এখানে কাকে দেখছে দাঁড়ানো। তো মহিলাকে কুল ডাউন করলো, সেই গাইড এসেও কথা বলে বলে কুল ডাউন করলো, এবং ডাক্তারের সাথেও কমিউনিকেট করলো, ডাক্তার কথা বললো তার সাথে, মানে দোভাষীর মাধ্যমে, মানে ওই গাইডের মাধ্যমে কথাবার্তা বলল। এর মধ্যে ম্যানেজার চলে আসছে, এবং ম্যানেজার সাহেব আসার সময় নাকি একজন সাথে করে একজন হুজুরকে নিয়ে আসছেন। তো আনার পরে তো বলল যে আপনি একটু দাঁড়ান, আপনাকে একটু আমরা দেখি ট্রিটমেন্ট দিই। ডাক্তার তাকে কিছু জাস্ট হালকা পাতলা ওষুধ লিখলো রিল্যাক্স হওয়ার জন্য, আর হুজুর তাকে দোয়া পড়ে ফু দিল। তো তারপরে বের হয়ে আসছে, তো বের হয়ে আসার পর মহিলাকে বললো যে আপনি এই রুমে আপাতত থেকেন না, আপনি কাকে দেখছেন, আপনি ভয় পাইছেন। এসে মহিলা বলছে না আমি রুমে এমনিও থাকবো না। তখন মহিলাকে ওই রুম থেকে বের করে আনলো তারা, অন্য আর একটা রুমে অ্যাসাইন করলো, ওখানে থাকলো, এবং তাদের ওইখানে যে ফিমেল সিকিউরিটি অফিসার আছে বললো যে আপনি এখানে ডিউটি থাকেন, এই ম্যাডামের রুমের বাইরেই থাকবেন, বারবার এখানে রাউন্ড দিবেন, কোন যদি ভয় পায় কিছু বলে আজকে আপনি আমাদেরকে সাথে সাথে নোটিফাই করবেন, মানে তাকে দায়িত্ব দিল ওইখানে। ডাক্তার সাহেবও বললো যে মানে কি ব্যাপার, ডাক্তার সাহেব কথা বললো, ডাক্তার সাহেবকে ম্যানেজার সাহেব বললো যে এটা অন্য ব্যাপার। তো ডাক্তার সাহেব পরে শুনছে ওখানে, তো সেই ম্যানেজার সাহেব হুজুরের সাথে কথা বললো, হুজুর বললো যে এই রুমে খারাপ কিছু আছে আপনাদের, আপনি জানেন ম্যানেজার সাহেব, আপনি জানেন, জানারই কথা যেহেতু আপনি এখানে আছেন আমিও এখানে আছি, আপনার কোনো মতেই মহিলাকে রুমটা দেওয়া উচিত হয়নি। আর এই মহিলাটা, অনেক মানুষ আছে যারা একটু ধর্মকর্ম করে, হ্যাঁ ধর্মকর্ম করে, তাদের ই আছে, এই ভদ্রমহিলা যদিও সে একজন মুসলিম ফ্যামিলির মানুষ কিন্তু সে কিন্তু ধর্ম প্র্যাকটিস করে না, একদমই করে না, উনি একদমই ধর্ম প্র্যাকটিস করে না, এবং এই কারণে উনি যখন এখানে থাকছে এইখানে খারাপ এন্টিটি আছে, এই এন্টিটি তাকে রাতের বেলায় সব ভয় দেখাইছে, ভয় দেখাইছে, এবং বুঝেন যে আপনাদের কাছে একটা কল আসছে, তার মানে এটা কত বড় একটা অন্যরকম জিনিস। নিশ্চয়ই মহিলা বাংলায় এইভাবে ফিসফিস করে আপনাদেরকে বলে নাই ইন্টারকমে, বলে যে না, তো বলে সুতরাং মানে এই রুমটা দিয়ে না এরপর থেকে, হুজুর তখন না করে যায় রুমটা আপনারা দিয়ে না কাউকে, তো তারপর থেকে নাকি ম্যানেজার সাহেব কাউকে রুমটা দিতই না, বলতো যে ওইটা সবসময় বুকড, ওটা বুকড আছে, ওটা দিতই না তিনি কাউকে। তো এই একটা আরেকটা ঘটনা, মানে সেকেন্ড ঘটনা ওই জায়গা নিয়ে। এরকম নাকি আরো অনেক ঘটনা আছে রেস্ট হাউস নিয়ে, ওই রেস্ট হাউসেরই অনেক ঘটনা ম্যানেজার সাহেব আমাদের ডাক্তার এইচের সাথে শেয়ার করছেন, তারা পরিচিত মানুষ, এবং ডাক্তার এইচ বলছেন যে এরকম অনেক হোটেল অনেক জায়গায় আছে, অনেক রেস্ট হাউস অনেক হোটেল এরকম মোটেল এরকম আছে অনেক, যেখানে নাকি এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে। বর্তমানে ডাক্তার এইচ আছেন বিদেশে নর্থ আমেরিকাতে, সেখানেও এরকম অনেক মোটেল আছেন, অনেক হোটেল আছে যেখানে নাকি এই ধরনের ব্যাপার স্যাপার দেখা যায়। তো যাই হোক, ডাক্তার এইচ বলেছেন তিনি যদি পরবর্তীতে কোনো কাহিনী বা ঘটনা কালেক্ট করেন সেগুলো আমাদের সাথে শেয়ার করে দেবেন, আপনাদের সবাইকে উনি অনেক মিস করেন, তিনি তার কাছে শুধু মনে পড়ে যে সেই সময়টা যে সময় তিনি আমাদের সাথে লাইভ ঘটনা শেয়ার করতেন। বলেছেন কখনো সুযোগ হলে আবার তিনি নিজে ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে। যাই হোক, থ্যাংক ইউ ডাক্তার এইচ, আপনি আমাদের মনে রাখেন এবং আমাদের সাথে যে ঘটনা শেয়ার করেন, এবং আপনি সবসময় আমাদের হৃদয়ে আছেন। তো যাই হোক, এখন চলে যাব আরো একটা ঘটনায়, আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না। আরো একবার ফিরে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফারাবি আকান পুরান ঢাকার ওয়ারি থেকে। ফারাবি তার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। নব্বই দশকের ঘটনা, ফারাবির কাজিনের নাম ছিল বাশার এবং তার বয়স পনেরো ষোলো বছর, সে একজন কিশোর। তো তারা বেড়াতে যায় তার দাদার বাড়ি, তো তার দাদার বাড়ি বলতে তার দাদারা ছিলেন একটা অঞ্চলের জমিদার এবং বাংলাদেশেরই কোন একটা অঞ্চলের, এবং সেখানে তাদের বাড়িঘর বেশ অযত্নে পড়েছিল। অযত্নে পড়ে থাকা মানে ওই পূর্বপুরুষের এই ভিটা বা এরকম এই বড় বিল্ডিংটা, এইটার প্রতি কেউ খুব একটা দৃষ্টিপাত করে নাই, খুব একটা এফোর্ড দেয় না এইটাকে রিপেয়ার করা বা রিনোভেট করা বা এটাকে টিকায় রাখার জন্য। বাড়ি আছে, সবাই জানত যে ওখানে আছে, এবং ওইখানকার বাড়িটা হচ্ছে এরকম যে বিশাল একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরে হচ্ছে এরকম দালান, তিনটা দালান, এবং তার বাইরে আউটস্কার্টে গাছগাছালি হয়ে গেছে, একেবারে নদীর আগ পর্যন্ত গাছগাছালি, সামনে দিয়েও মোটামুটি বেশ ঘন বন, এবং তারপরে রাস্তা আছে এর মাঝখান দিয়ে গিয়ে রাস্তায় ওঠে, তো এরকম একটা অবস্থা। এই তিনটা বিল্ডিং এর মধ্যে একটার মধ্যে হচ্ছে মানুষ বাস করে আর কি, তাদের দুঃসম্পর্কের আত্মীয় স্বজনকে তারা থাকতে দিয়েছে, তারা থাকে এখানে। তো বাসাটা যখন ওখানে যায়, বাসারের কাছে খুব বেশ ভাল লাগে, কারণ সে তো কিশোর এবং তার কাছে হঠাৎ করে শহরের এনভায়রনমেন্ট থেকে এখানে আসার পরে মানে অন্যরকম লাগা শুরু করে, একেবারে তার কাছে মনে হতে থাকে যে মানে সে কোনো মুভি দেখতেছে, কারণ রাস্তা দিয়ে এসে এরকম করে গাছগাছালির ভেতর থেকে একে বেঁকে ঢুকে গেছে। সে ছোটবেলা এখানে আসছিল, তার ছোটবেলার স্মৃতি মনে আছে, তখন এই জায়গাটা আরো ক্লিন ছিল, মানে গাছগাছালি আরো কম ছিল, এবং তখন এই বাসার যে কম্পাউন্ডে ঢুকছিল তখন দেখছিল বাসাটা তখন আরেকটু বেটার ছিল। তো এখন যখন সে আসছে দেখলো যে মোটামুটি যেই বাসাটাতে তার মানে তিনটা বিল্ডিং এর যেই বিল্ডিংটাতে তার দুঃসম্পর্কের আত্মীয়রা থাকতেছে সেটার অবস্থা আরো ভগ্নদশা, মানে একেবারে প্লাস্টার প্লাস্টার খসে গেছে, মানে ই বের হয়েছে দেয়াল থেকে, শেওলা বের হয়েছে, এবং মোটামুটি বেশ অযত্নেই আছে, গাছগাছালিগুলো পিছনে যে গাছগাছালি বিশাল গাছগাছালি তৈরি হয়ে গেছে, কঠিন অবস্থা। কিন্তু বাসারের কাছে বেশ ভালো লাগলো, কারণ অন্যরকম একটা পরিবেশ, মানে সে খুব এনজয় করতেছে। তো যাই হোক, তাদের পরিবার ওখানে বসে যে উঠে যে মূল যে বিল্ডিংটাতে এখনো থাকার অবস্থা আছে ওইখানে তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হলো, ঘর দেওয়া হলো আলাদা থাকার জন্য। তো বাসার সে মানে খুব জিদ ধরলো, সে একটা ঘরে আলাদা থাকবে, কারণ দোতলাতে অনেকগুলো কামরা আছে। তো বাসারের এই জিদটা তার মা মেনে নিতে চাচ্ছিল না, বাট শেষ পর্যন্ত বললো আচ্ছা ঠিক আছে। তার বাবা বলল যে ছেলে বড় হইতেছে, এখন কেন দিবা না। তো দোতলায় উঠে তার বাবা মা যেই রুমটাতে ছিল ঠিক পাশের রুমটাতেই বাসারকে দিল, বললো যে ঠিক আছে একা থাকো অসুবিধা নেই। এবং বাসারের বাবা মা আর বাসারের বোন এই পাশের রুমে থাকলো। তার চাচারা আসছে, চাচারা আবার ওই কর্নারের রুমে গেছে, নিচে আবার মানুষ উঠছে। তো যাক মোটামুটি বাসাটার একটা হৈহুল্লোড় চলতেছে আর কি। তো সন্ধ্যা হয়েছে, তখন সেই তাদের আত্মীয় স্বজনরা পিঠা পায় সেগুলো বানাচ্ছে তাদের জন্য, বেশ কঠিন একটা মানে অবস্থা। এবং শুনতেছে যে এখানে তার বাবা চাচারা যাবে, যে তখন ওই জায়গায় তাদের জন্য জায়গা আছে, সেগুলো বিক্রি করবে কিছু, এবং এখানে নাকি মানুষকে নাকি তারা খাওয়াবে, ওই পাশের বিল্ডিং দুইটাকে রিনোভেট করবে, এরকম তাদের প্ল্যান আর কি। বিশাল প্ল্যান নিয়ে তারা আসছে, তারা এগুলো দেখাশোনা করবে। তো বাসার তো এগুলো যা শোনে শোনা কথা, কারণ সে কিশোর, তার মাথায় তো এতটা আইডিয়া নাই। সে ওই রুমটা পেয়ে খুব আনন্দিত, রুমের মধ্যে বিশাল একটা বিছানা আছে এবং সেই বিছানাটা বেশ উঁচু। তো ওইখান থেকে জানালার কাছ থেকে আবার দেখা যায় সামনের বিল্ডিংটা দেখা যায়। তো বাসারের খুব কিউরিয়াসিটি হলো বাসের বিল্ডিংটা নিয়ে, যে সে চিন্তা করতেছে যে এই বিল্ডিংটা বেশ সুন্দর, তার তারা যে বিল্ডিংটা আছে ওইটার থেকেও কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে তার কাছে বিল্ডিংটা। এবং সে দেখতেছে ওই বিল্ডিং এর জানালাগুলা, এবং মানে রাতের বেলা চাঁদের আলো পড়ছে জানলা দিয়ে ওখানে ঢুকতেছে, মানে তার কাছে খুব এটা মিস্টেরিয়াস লাগতেছে। তো বাসার জিজ্ঞেস করলো ওইখানকার যে কেয়ারটেকার ছিল একজন, তাকে জিজ্ঞেস করলো যে আবুল ভাই এখানে মানে ছাদে ওঠার কি কোনো ব্যবস্থা আছে। সেই লোক বলল যে ছাদে ওঠার ব্যবস্থা আছে, কিন্তু আপনি কি উঠবেন এটা ঠিক না, ছাদে এখানে পিছলা থাকে, কেউ তো ওগুলা ঠিকঠাক করি না, আমরা ছাদের মধ্যে কেউ যায় না, রেলিং আছে যদিও। তো সে রিকোয়েস্ট করে, তো ওই যে কেয়ারটেকার ছিল যে আবুল নাম, সে তাকে ব্যবস্থা করে দেয় ছাদে, বলে আমি নিয়ে যাবো আপনারে। তো রাতের বেলা ছাদে নিয়ে যায় তাকে, বাসারের কাছে বেশ লাগে, কারণ সে দেখে যে আকাশে অনেক তারা, মানে চারিদিকে তারা মানে একদম ছড়াই গেছে হরাইজনের মতো। আর এই বাড়ির ছাদ বেশ উঁচু, যদিও বাড়িটা দুইতলা কিন্তু এক একটা ছাদই মনে হয় 15 বা 16 ফিট করে, মানে প্রায় তিন তলার সমান উঁচাই জায়গায়। এবং আশেপাশে যেহেতু বিল্ডিং নাই, দূর পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে, মানে খুব বিস্তৃতভাবে গাছের উপরে এই চাঁদের আলো পড়ছে, আকাশে তারা একদম চারিপাশে মিলে গেছে, অন্যরকম লাগতেছে। তো বাসার খুব মানে মজা পায় সে, সে শহরের ছাদে উঠে কখনো এরকম মজা পায় না। তো সে ওই তখন তার কিশোর বয়সেই সে টুকিটাকি দুষ্টুমি তো করা শিখে গেছে। তো সে চিন্তা করে যে আমি ফাঁকি দিয়ে রাতের বেলা উঠবো, যখন এই আবুল ভাই থাকবে না তখনও। তো সে বুঝে নিল যে ওখানে দেখলো যে ছাদের মধ্যে তালা মারার কোনো ব্যবস্থা নাই, গেটটা এমনি মানে জাস্ট চাপায় দেয়। তো ওখানে একটু হাঁটাহাঁটি করে ঘুরে বললো আবুল ভাই চলেন, বলে নেমে গেল। তো সে বললো আচ্ছা নেমে যাবা চলো, নেমে আসলো। বাসার ওয়েট করতেছে যে রাত গভীর হলে সে উঠবে ছাদে, আবার একা একা ছাদের উপর নিজের মতো সময় কাটাবে। যেগুলো চিন্তা করে সে নেমে গেল ওই আবুলের সাথে, এবং নেমে সে তার পরিবারের সাথে দেখা হলো, এবং তারা সবাই খাওয়া দাওয়া করতেছে, বেশ ভালো সময় খাওয়া দাওয়া করলো, গল্প গুজব করলো। তারপরে তারা সবাই উঠে গেল যার যার মতো। বাসার বাবা মা তার রুমে ঢুকলো এবং তাকে বললো যে ঘরের মধ্যে তার মা এসে বলে গেল যে কোনো দুষ্টুমি না, রাত্রেবেলা এখান থেকে বেরিতে গেলে এই যে বাথরুম কিন্তু ওখানে অ্যাটাচড না, বাথরুম বাইরে। তো বললো যে এই বাথরুমে যেতে গেলে আগে আমাকে ডাকবা, আমি তোমার সাথে যাবো ওখানে, বা তোমার আব্বু যাবে তোমার সাথে। তো সে তার মাকে বলতেছে কি উল্টাপাল্টা কথা, তার মা বলছে না না পুরানো বাড়ি, এখানে সাপখোপো আছে, এগুলা তুমি ডাকবা, আমাদের কাউকে ডাকবা, রাত্রেবেলা এইভাবে বেরোবা না এখানে। তো বাসার একটু বিরক্ত বোধ করে, কিন্তু বলে আচ্ছা ঠিক আছে ডাকবো, বলে সে তাকে সে রুমে যায়, রুমে রুম তার বাবা মা চলে যায়, তার মতো সে রুম লাগায় দেয়। তো সে বসে ওখানে, তার ওয়াকম্যান আছে, তখনকার সময় ওয়াকম্যান ছিল, ওয়াকম্যানে গান শুনতেছে, জানালা দিয়ে তাকায় আছে, বেশ লাগতেছে। পাশের বাড়ির ওই যে পাশের যে বিল্ডিংটা, ওইটার জানালাটা তাকে খুব আকৃষ্ট করছে, খুব সুন্দর খোলা জানালা, এবং জানালার উপরে যে ঘুলঘুলি দেওয়া, সেই ঘুলঘুলি বলতে যেটা নাকি ভেন্টিলেটর, তো ওটা খোলা যায় না, কিন্তু এটা বিভিন্ন রঙের কাচের, এবং খুব আশ্চর্যজনকভাবে এটা হয়তো অনেক পুরনো, তারপরও সে কাঁচগুলার কালার টিকে আছে বিভিন্ন কালারের, এবং চাঁদের আলো পড়ে ওই কাঁচগুলার মানে খুব সুন্দর রিফ্লেক্ট করতেছে, এবং সেই আলোটাই ফ্লোরে পড়ে খুব সুন্দর লাগতেছে দেখতে। তো বাসার বা চিন্তা করতেছে যে এখানে মানুষ থাকে না, উপরে এরকম রুমটা খালি থাকে, একদিন কি ব্যাপার এই সেই। তো এগুলো চিন্তা করতে করতে সে অনেকক্ষণ টাইম পার করছে, গানও তার ক্যাসেটের এই পাশ ওই পাশ শেষ হয়ে গেছে। এটা অটো রিভার্স ক্যাসেট ছিল, মানে এক পাশ চলে আবার আরেক পাশ চলে, তো এক পাশ চলে আরেক পাশও শেষ হয়েছে, দুই পাশ প্রায় এক ঘন্টা গান চলছে। তো বাসার এবার চিন্তা করলো যে এতক্ষণে সবাই ঘুমায় গেছে, আমি একটু ছাদে যাই, ছাদে যেয়ে দেখি কি অবস্থা, এখন কেমন লাগে পরিবেশ, আর নিজের মতো সময় কাটানো আর কি, বুঝেন তো টিনের বয়সে ছেলেপেলেরা নিজেরাই সময় কাটাইতে চায়। তো বাসার আস্তে আস্তে সেই তার ওয়াকম্যানও নিচ্ছে সাথে, আর টুকিটাকি তার নিজস্ব জিনিসপত্র নিয়ে সে আস্তে করে যে গেটের ছিটকানিটা নামাইছে, পুরোনো আমলের বড় মোটা ছিটকানি, এটা নামায় সে মানে দরজাটা আস্তে করে মেলছে, হালকা শব্দ হইতেছিল কিন্তু সে ওইটাই মানে এড়াই গেছে আর কি আস্তে করে। খুলে দেখতেছে দুই পাশে করিডোর, মানে বাপাশে করিডোর, কিন্তু বাপাশে করিডোর সামনে যে একটা বড় জানালা, জানালা ওই ওই পাশ থেকে দেখা যাচ্ছে আলো আসতেছে, দ্যাটস ইট। আর ডান পাশে করিডোরটা হেঁটে একদম চলে গেছে ওইদিকে, তার চাচারা উঠছে, কেউ নাই। সে আশা করতেছিল যে তার চাচাতো ভাই বোন যারা ছিল তারা তার থেকে একটু ছোট বয়সে, 12-13 বছর, চিন্তা করছিল যে এরাও যদি বের হয়, কিন্তু সে ওদের সাথে সময় কাটানোর মতো মেন্টালিটিতে নাই, ওরা আর একটু ছোট, ওর মেন্টালিটিতে একটু বাসার মেন্টালিটিতে একটু টিনেজারের দিকে চলে গেছে, মানে টিনেজার বলতে 18-এর দিকে মার্চ করছে আর কি। যাই হোক, তো সে আস্তে করে তার দরজাটাকে টেনে হাঁটতে থাকে করিডোর দিয়ে, সামনের দিকে যে করিডোরটা মানে ডানে গেছে যে বাইরে, মানে এদিক দিয়ে মানে সোজা কথা তার ঘর থেকে বের হয়ে তার মায়ের রুমের সোজা দিয়ে চলে গেছে, ওইখান থেকে কিন্তু সোজা যে শেষ মাথা সিঁড়ি। তো শেষ মাথা পর্যন্ত সে হেঁটে গেল, একটু কেমন যেন লাগতেছিল, কারণ যখন রেলিং দিয়ে নিচের দিকে তাকাচ্ছে, নিচতলা কিন্তু আবার খোলা, এই মাঝখানে নিচে একটা উঠান আছে আর কি, এরকম খোলা উঠান, তো সেই উঠানটার মধ্যে কিন্তু সেই আকাশের চাঁদের আলো পড়তেছে এবং কেমন যেন খা খা করতেছে। যদিও তার আরেক চাচা নিচে উঠছে কিন্তু তাদের কোনো অস্তিত্বই বোঝা যাইতেছে না, মনে হচ্ছে নিচতলাটা একদম অন্ধকার, আর মনে হইতেছে যে উঠানের মধ্যে কেউ দাঁড়ায় তাকে দেখতেছে, এরকম লাগতেছিল। তো বাসারে যথেষ্ট ভয় লাগছে, ভয় লাগলেও সে কিন্তু বেশ এনজয় করতেছিল এই ভয়টাকে, বুঝলি, গা শিরশিরে একটা অনুভূতি কিন্তু আমরা এনজয় করি। এরকম করতে করতে সে সিঁড়ির কাছে উঠে আসলো, আর সিঁড়ি ঘর একদম ঘুরঘুরটি অন্ধকার। তো বাসার ঢাকা থেকে আসার সময় ফ্ল্যাশ লাইট নিয়ে আসছিল, মানে যেটাকে নাকি ওই সময় বলতো পেন্সিল টর্চ, মানে দুইটা ডাবল এ ব্যাটারি দিয়ে কাজ করে, ওইটা সাধারণত ওই সময় ডাক্তাররা ইউজ করত, ডাক্তাররা মানুষের মানে গলা দেখার জন্য ইউজ করত, কিন্তু ওই ওই ফ্ল্যাশ লাইটগুলো পাওয়া যেত দোকানে, তো সেইটাই বাসার নিয়ে আসছিল এবং সে ওইটা জ্বালল। জ্বালার পর আলো পড়ছে সুন্দর সেই সিঁড়িতে এবং সে আস্তে আস্তে করে উঠে গেল, তার কাছে বেশ লাগতেছে এবং সিঁড়িগুলো কিন্তু এরকম বাঁকায় বাঁকায় গোল হয়ে স্পাইরাল ভাবে উঠে গেছে, উঠে গিয়ে একদম উপরে সেই যে দরজা, দরজাটা কিন্তু জাস্ট একটা হুড়কো এভাবে নামানো, একটা এরকম কাঠের হুড়কো আছে ওইটা একটা গজালের উপর নামানো, তো সে আস্তে করে হাত দিয়ে ওইটা খুলে ফেললো, খুলে ফেলে দরজাটাকে টানলো, এইবার একটা শব্দ হয়েছে ক্যাঁচ করে। তো দরজা খুলে কিছুক্ষণ সে দাঁড়ায় ছিল যে ভয় যে আবার কেউ আসে নাকি, তার মা বা কেউ এসে মানে তাকে ধরে ফেলে নাকি, তো দেখলো যে না কেউ আসে নাই, তো সে আস্তে করে ছাদে ঢুকলো, দেখলো যে বাতাস বেশ নির্মল বাতাস এবং সেই বাতাস বইতেছে, তো খুব মানে অসাধারণ লাগলো তার কাছে, ফ্ল্যাশ লাইটটা নিভাই দিতে ছাদে উঠে, কারণ চাঁদের আলোতে ছাদ একদম মানে ভেসে যাচ্ছে। তো বাসার গান শুনতে শুনতে হেঁটে মানে সেই তার হেডফোনে গান চালায় দিছে, হাঁটতে হাঁটতে চলে গেল এক পাশে ছাদের এক কর্নারে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে, বাইরে তাকায় আছে, দেখতেছে দূরে সেই গাছের পাতার উপরে চাঁদের আলো পড়ছে, চিকচিক করতেছে, তার ওই পাশে দূরে দেখা যাচ্ছে নদী এবং নদীর উপরে এই চাঁদের আলো পড়ে এবং মেঘের মধ্যে দিয়ে স্কাইলিক হচ্ছে, মানে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে নদীতে পড়তেছে, মানে একেবারে অসাধারণ একটা দৃশ্য, বলার মতো না। এবং রাতের বেলা দেখতেছে যে নদীতে কোনো নৌকা বা কিছুও নাই, মানে এই জায়গাটা এমন এখান থেকে কোনো নৌকা চলাচল করতেছে না। যাই হোক, বেশ এনজয় করতেছে, বাসার অনেকক্ষণ গান শুনলো, তাকায় দেখলো দিক ওদিক, তারপর সে চলে আসলো বাসার সামনের সাইডে রেলিং ধরে, তাকায় দেখতেছে পাশের বিল্ডিংটা, ওইটার দিকে তার দৃষ্টি গেল এবং যেখান থেকে সে দেখতেছিল তার ঘরের জানলা দিয়ে যে ওইটার জানলা দিয়ে আলো পড়ে নিচে, ওখান থেকে সে তাকাচ্ছে, তাকায় তার কাছে মনে হচ্ছে যে ওই রুমটার মধ্যে কে থাকে বা আগে কে থাকতো, কেমন তাদের ফ্যামিলি ট্রির মধ্যে মানে পূর্বপুরুষের কে থাকতো, বাসাটার কি কাজে ইউজ হতো, অনেক কিছু তার চিন্তা হচ্ছে। চিন্তা করছে আমি এগুলো জিজ্ঞেস করব পরে যে কে এখানে থাকতো, ওই বিল্ডিংটা কেমন ছিল এগুলো। তো তখন সে দেখতেছে যে হঠাৎ করে তার চোখ পড়ল যে তাদের এই বাড়ির যে ঢোকার রাস্তা, মানে যেখান দিয়ে তাদের গাড়ি আসছিল, সেই দিক দিয়ে কেউ একজন হেঁটে আসতেছে। তো সে চিন্তা করলো চাঁদের আলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এবং যে আসতেছে তার শরীরে সাদা কাপড় পরা, মানে হোয়াইট কালারের কোন শাড়ি টাইপের পরা নারী, মানে কোন মেয়ে মানুষ এটা আসতেছে। এবং সাদা কাপড়ের মধ্যে এই চাঁদের আলো পড়ে সাদা কাপড়টা মনে হচ্ছে মানে গ্লো করতেছে এরকম লাগতেছে, মানে ফুটে বেরোচ্ছে কালারটা, সাদা কালারটাই মানে আউটব্রাস্ট করতেছে এরকম একটা অবস্থা। মানুষটা পেইল হয়ে গেছে ওই সাদা রঙের শাড়ির কাছে। তো অনেকক্ষণ বাসার দেখতেছে কে মেয়ে মানুষ কে হেঁটে আসতেছে, তার খুব কিউরিয়াসিটি, আসলে বয়সটা 15-16 বছর, তখন কিউরিয়াসিটি অনেক বেশি থাকে। তো সে ভালো করে দেখার জন্য সে আস্তে করে মাথাটা নিচু করে ফেললো রেলিং এর নিচে, মানে সে মানে মেক শিওর করলো যে তাকে যেন না দেখে ওইখান থেকে কেউ। তো সে রেলিং এর নিচে মাথা দিয়ে আস্তে আস্তে করে, রেলিং এর মধ্যে কিন্তু এরকম বেশ ফাঁক আছে, এরকম একটা একটা করে এরকম রেলিং এর যেই রডের মতো থাকে সিমেন্টের তৈরি, সেটার ফাঁক দিয়ে কিন্তু পাকা জায়গা। তো সে ওইটার ফাঁক দিয়ে দেখতেছে যে মেয়েটা হেঁটে আসতেছে। তো সামনে কিন্তু বেশ একটা কয়েকটা উঁচু গাছ আর তার পাশে একটা ঝোপের মতো। তো হঠাৎ করে সে দেখলো ওই ঝোপটার কাছে এসে মেয়েটা আর নাই। এটা তার কাছে বেশ অবাক লাগলো, আরে কোথায়? সে ভালো মতন তাকায় দেখার চেষ্টা করতেছে যে ব্যাপারটা কি, কোথায় গেল। তো মনে করতে এই গাছগাছালির মধ্যে ঢুকে গেল কিনা কে জানে, মানে সে ভালো মতো দেখার চেষ্টা করছে। তখন সে মাথাটা একটু উঁচু করে দেখার চেষ্টা করতেছে ওইখানে যে কি ব্যাপার, ওইখানে কেউ আছে নাকি, ঝোপের পেছনে কেউ আছে নাকি, এরকম দেখতেছে। দেখতে না, দেখতেই পাচ্ছে না। তো তার কাছে অবাক লাগলো, মানে কই গেল মেয়েটা হঠাৎ করে। তো এই সময় হঠাৎ একটা কর্কশ ডাক শুনলো, মানে বেশ কর্কশ একটা পাখির ডাক, মানে বেশ কর্কশ, মানে মানে অনেক জোরে এবং অনেক জোরে অনেক লাউড একটা কর্কশ পাখির ডাক। তো সে কেঁপে উঠে বাসার ভালো মতো তাকাইছে যে কি, কোত্থেকে এই পাখিটা ডাকলো। দেখলো যে মানে ডান দিকে যে গাছগুলো আছে বড় বড়, ওই গাছের ওখানে একটা সাদা প্যাঁচা, বেশ বড় সাদা প্যাঁচা, ডানা মেলে ওই পাশের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর জানালার মধ্যে গিয়ে পড়লো। এবং ওই যে এই খোলা যে ওখানকার যে জানালার গারদ ছিল সেটার ভিতর দিয়ে ঢুকে গেল ওই ঘরের ভেতরে। তো বাসার কাছে একটু অবাক লাগলো, আরে এখানে এত বড় একটা প্যাঁচা ঢুকলো, প্যাঁচার এখান থেকে মেয়েটা কই? সে ভালো মতো দেখার চেষ্টা করতে দেখতেছে না মেয়েটা নিচে কোথাও নাই, সেই গাছগাছালি সব ফাঁকা এখানে। তো তারপর সে কিছুক্ষণ তাকায় থাকলো ওই ঘরটার দিকে, মানে ওই যে সেই রুমটা যেই রুমের মধ্যে চাঁদের আলো পড়তে যেখানে প্যাঁচাটা ঢুকছে। তো তখন সে দেখার জন্য ভালো মতো তাকায় দেখতে দেখতে কিছুই নাই, তখন সে এক ফাঁকে ওখানে তার হাতের ফ্ল্যাশ লাইটটা মারে। ফ্ল্যাশ লাইটটা মারার পর ওই ঘরের ফ্লোরের মধ্যে তার আলো পড়ে এবং সেই এই ফ্ল্যাশ লাইটের আলোতে সে দেখে একটা সাদা কাপড়ের মতো বেশ লম্বা লম্বা কোনো কাপড় যদি ফ্লোরের উপর দিয়ে এইভাবে যায়, সে দেখলো একটা কাপড় চলে গেল ওইখান থেকে তার ফ্ল্যাশ লাইটের আলোতে। তো বাসার একটু মানে অবাকি হইল, একটু ভয় পাইল যে এখানে কে থাকে, কি ব্যাপার, আর এই মেয়েটাই বা গেল কই? সাথে সাথে যে ফ্ল্যাশ লাইট নিভায় আস্তে আস্তে সে মানে ফিরে আসলো, চিন্তা করলো যে না রাত অনেক গভীর হয়ে গেছে, এখন ছাদে থাকা ঠিক হবে না। তো সে আস্তে করে বাইরে এসে সিঁড়িতে এসে তার সেই ফ্ল্যাশ লাইটটা নিভাইল, সে দরজার হুড়কোটা লাগাইল, লাগায় পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামতেছে, মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারে, মেরে একটু দেখে সামনের স্টেপ ঠিক আছে কিনা, এরকম দেখতে দেখতে সে হেঁটে চলে আসলো মানে ওই তাদের যে করিডোরের কাছে। তো করিডোরের কাছে এসে সে যখন ঘুরে হাঁটা দিছে তাদের ঘরের দিকে, তার মনে হলো তার পিছনে কোনো একটা মেয়ের হাসি শুনল সে। মনে হলো অনেকটা চাপা হাসি যদি দেয় মুখের সামনে হাত চেপে রেখে সেরকম একটা হাসি। তো বাসার ফিরে ফ্ল্যাশ লাইট মারছে, মানে আসলে তার বয়স যতটুকু ততটুকু সে ফ্ল্যাশ লাইট মারছে। তো মেয়েরে তার কাছে মনে হলো কেউ একজন সরে গেছে, ঠিক সিঁড়ি যেখান থেকে শুরু হয়েছে সিঁড়ির পেছন থেকে মনে হলো কেউ একজন সরে গেছে, মানে মনে হলো কোন একটা মানুষ যদি শট করে সরে যায় সেরকম। তো সে এক সেকেন্ড দেখছে এবং ভয় পাইছে বাসার। তো বাসা তাড়াতাড়ি তার ফ্ল্যাশ লাইটটা নিভায় দ্রুত হাঁটা দিচ্ছে, কারণ এখানে দেখা যাচ্ছে চাঁদের আলোতে ওই করিডোর দেখা যাচ্ছে। তো হেঁটে সে তার রুমে আসে, রুমটাকে খুলে সে ঘরে ঢুকে ঘরের দরজা লাগায় দেয়। তো লাগায় সে তাড়াতাড়ি গেছে তার মাথার কাছে যে জানলা যেটা দিয়ে সে তাকায় ছিল আগে বাইরে, জানলার দিকে তাকাইতে যে তার চোখ পড়ল পাশের ওই রুমের জানালায়। সেখানে সে স্পষ্ট দেখলো চাঁদের আলো কিন্তু মানে ভেতরে ওইভাবে পড়তেছে না, বাট বোঝা যাচ্ছে চাঁদের আলোতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। স্পষ্ট দেখলো যে মনে হচ্ছে ওই ঘরের গারদ ধরে বা গ্রিল ধরে একটা মেয়ে দাঁড়ায় আছে এবং তার মাথার মধ্যে সাদা কাপড় দেয়া, মানে ওই যে সাদা ওড়না টাইপের দেয়া। তো বাসার কিন্তু বেশ অবাক হয়েছে এবং ভয় পেয়েছে, তার কাছে মনে হয়েছে এটা ভূত। মানে আসলে মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা জিনিস আছে যে মানুষের বাইরেও কিছু ভূত প্রেত বলে জিনিস আছে, এবং সে শুনছে যে জমিদার বাড়িতে ভূত থাকে এইসব। তো সে সাথে সাথে ভয়ে তার ওই রুমের জানলাটা, তার রুমের জানলাটা লাগায় দেয়, লাগায় দিয়ে চুপচাপ সে বিছানার মধ্যে শুয়ে পড়ে আর ঘুমের চেষ্টা করতে থাকে। ভয়ে ভয়ে গায়ের মধ্যে চাদর টেনে ঘুমের চেষ্টা করতে থাকে। তো তার মা তাকে ছোটকাল থেকে শিখাইছে ভয় পেলে দোয়া পড়তে হয়। তো বাসার মনে মনে দোয়া পড়তে থাকে, দোয়া পড়তে পড়তে এক সময় তার আসলে ঘুম এসে যায় এবং সে ঘুমায় যায়। তো ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে যে তার ঘরে একটা মেয়ে আসছে, সে শুয়ে আছে, সেখানে একটা মেয়ে আসছে, এসে তাকে বলতেছে তুমি কি পানি খাবা, এবং সে দেখতেছে মেয়েটা একটা সাদা এরকম কাপড় পরা, তাকে বলতেছে তুমি পানি খাবা, যেটা সে স্বপ্নে দেখে এবং তার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে তার মনের মধ্যে কেমন জানি একটা রোমাঞ্চবোধ কাজ করতে থাকে, মানে একটা ভালো লাগা কাজ করতে থাকে, মানে খুব ফুরফুরে টাইপের একটা মানসিক অবস্থা হয়ে যায় তার। তো যাই হোক, সে ঘর থেকে বের হয়ে নিচে নেমে যায়, নিচে নেমে গিয়ে দেখে যে তার বাসা সবাই প্রায় ব্রেকফাস্ট শেষ করে ফেলছে, মানে খাওয়া দাওয়া প্রায় শেষ। তাকে দেখে বললো তুমি এত লেট কেন, উঠতে এত দেরি করছো কেন, আমরা তো আজকে আমাদের অমুক দাদার বাড়িতে যাব, সেখানে গিয়ে সেটা সেখানে দেখব, সেখানে দেখার পর আমাদের আরো জায়গা জমি আছে সেগুলো দেখব, টোটাল মানে ঘোরাঘুরি করব। তো সে বলতেছে যে আমি এখন যাব না, বাসার বলতেছে আমি এখন যাব না, বলে মানে যাব না মানে ওখানে আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো না। তো সবাই এটাতে একটু ই হয়ে যায়, বিশেষ করে তার মা বাবা তো খুবই বলে যে কি তুমি যাবা না, মানে তুমি আসছো বেড়াইতে, তুমি কি তোমার এখানে রেখে যাবো নাকি, বলে যে হ্যাঁ আমাকে রেখে যাও আমি আসি এখানে, তোমরা ঘুরে আসো, মানে আমাদের আস্তে আস্তে দুপুর পার হয়ে যাবে, বলে দুপুর পার হোক আমি বাসায় আসি। সে বলে যে আমি এখন তো ঘরে যাবো, আমার ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে, বলে সে ঘরে চলে যায়। যাই হোক, সে বাসায় ঘরের মধ্যে বসে সেখান থেকেই ব্রেকফাস্ট আনায় নিয়ে খাচ্ছে, এবং সে দেখে যে জানালা দিয়ে এক সময় যে তার বাসার সবাই ওই পাশ থেকে গাড়িতে করে বের হয়ে গেল, তারা চলে গেল। বাসাটা মোটামুটি ফাঁকা, নিচে ওই যে আবুল আছে যে তাদেরই সেখানকার কেয়ারটেকার, আর তার সাথে আরো মানুষজন কয়েকজন আছে। তো সে মোটামুটি নিজের মতোই ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সে নিজের মতোই রুমের মধ্যে বসে থাকে, এবং তার কিউরিয়াসিটি খুব হচ্ছে সামনের ওই বাসাটা, ওখানের ঘটনা কি। তো মোটামুটি যখন মানে সকালটা গড়ায় দুপুরের দিকে যাচ্ছে, মানে মোটামুটি দেখা যাচ্ছে 11টা বাজে এরকম, 11টা সাড়ে 11টা, সে আস্তে করে দেখে যে পুরো কাইন্ড অফ নীরব হয়ে গেছে। সে দেখতেছে ওখানে যে তাদের কেয়ারটেকারটাও নাই এবং তা অন্য মহিলা যারা ছিল তারাও নাই। তো সে হেঁটে হেঁটে বের হয়, হেঁটে হেঁটে বের হয়ে পাশের সেই আলাদা যে বাসাটা সেটার দিকে যায়। তো সেটার দিকে যাওয়ার সময় তার কাছে কেমন যেন একটা আকর্ষণ লাগতে থাকে। সে আসলে চিন্তা করে এখানে কি আছে, কি দেখলাম, কালকে কি ভূত দেখছি, এটা ভাবতে ভাবতে সে হেঁটে যায়। তো হেঁটে গিয়ে সেটার যে এই একদম বারান্দা দিয়ে উঠে উঠে সেটার করিডোর বেয়ে গিয়ে দেখে যে সেখানে দরজাগুলো খোলা, মানে এই দরজাগুলা মানে ভেজানো শুধু। তো দুই একটা দরজা সে ঠেলা মারে, খুলে দেখে যে ভিতরে খালি, কোনো কিছু নাই, ফার্নিচার টার্নিচার কিছুই নেই, বেশ পুরান হয়ে গেছে এবং একটা কেমন সোদা গন্ধ ভেতরে, সেই মানে অন্যরকম। জানালার কাছে অনেক জায়গায় দেখা যায় মানে দেয়ালের মধ্যে ড্যাম খেয়ে গেছে এরকম একটা অবস্থা। তো সেখানে দুই একটা রুম দেখে সে আস্তে করে হেঁটে যায় ওই রুমের ওই বাড়িতে ওঠার উপর তালার সিঁড়ি বেয়ে সে ওঠে। তো সিঁড়ি বেয়ে ওঠে, দোতলায় ওঠে, উঠে সে বুঝতে পারে যে এই যে কামরাটা দেখা যায়, কামরাটা কোন দিকে। তো সেই কামরার দিকে যায়, হেঁটে হেঁটে কামরার দিকে যায় এবং গিয়ে সে ডিটেক্ট করে যে এই কামরাটাই ওই তার ওই ঘর থেকে দেখা যায়। তো সেখানে গিয়ে সে দেখে যে দরজাটা ভেজানো, দরজাটা ধাক্কা দেয়, দরজাটা ক্যাঁচ করে খোলে। খোলার পরে যথারীতি সেই যে একটা সোদা গন্ধ সেটা তো আছেই, কিন্তু এই ঘরে ঢুকে সে অবাক করে দেখে যে এইখানে ফার্নিচার আছে, এই ঘরের কর্নারে বিছানা আছে এবং সেই বিছানার মধ্যে কোনো ই নাই, বেডিং পত্র নাই, জাস্ট কাঠের একটা খাট আছে, ওই পাশে একটা ড্রেসিং টেবিল আছে এবং আরও টুকিটাকি জিনিসপত্র রাখে, এগুলো ধুলা পড়ে গেছে বেশ। তো সে দেখে দেখে মানে তার কাছে বাসার কাছে একটু অন্যরকম লাগে, সে নস্টালজিক ফিল করে, সে চিন্তা করে যে এইখানে এক সময় কে থাকতো, আমি কেন দেখলাম এই ভূত বা যাই দেখি রাতের বেলা, এটার ঘটনা কি, এখানে নিশ্চয়ই কোনো মেয়ে আছে, হ্যাঁ মানে এগুলো সে ভাবে, কোনো মেয়ের আত্মা আছে এগুলো ভাবে আর কি। এইসব চিন্তাভাবনা করতে করতে আর কি কিশোর বয়সের যেসব চিন্তাভাবনা, তো সে বিভিন্ন ভাবে এই ঘরটার মধ্যে ঘুরে এদিক ওদিক দেখে, দেখে দেখে সে বের হয়ে আসে। তো সে যখন বের হয়ে আসতেছে তার কাছে মনে হয় ঘরের দরজা দিয়ে যখন বেরোচ্ছে তার কাছে মনে হলো যে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেললো, মানে একটা জাস্ট ভেজা নিঃশ্বাস যেরকম হয় মানুষের, এরকম একটা নিঃশ্বাস তার ঘাড়ের কাছে পড়লো, ঘাড়ের উপরে পড়লো। তো সে ফট করে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই পিছনে, এবং ওই ঘরের যে দরজা সে কিন্তু মোটামুটি টেনে দিয়ে আসছিল এরকম করে। সে দেখলো যে দুইটা দরজা মোটামুটি খোলা এইভাবে, মানে দুইটা পার্টি এরকম খুলে আছে, সে কিন্তু টেনে দিয়ে আসছিল দুইটাকে, এর মাঝে কিন্তু কোনো বাতাসও আসে নাই। চিন্তা করলো কিভাবে এটা খুললো। তো যাই হোক, সে হাঁটতে হাঁটতে সে আবার বেরোলো এবং সে ওইখানকার করিডোর গুলো দেখলো। আর তার কাছে প্রতি মুহূর্তে মনে হইতেছিল যে কেউ তাকে দেখতেছে, এটা তার মাঝখানে আসছে। তো যাই হোক, সে ওইটা দেখে সে ফিরে আসে। ফিরে এসে সে নিজেদের বিল্ডিং আনে, যে বিল্ডিং এর মধ্যে তারা থাকতেছে সেই বিল্ডিং এ যায়, গিয়ে সে খুঁজে খুঁজে বের করে সেই আবুলকে। এবং সেই আবুল তখন কাজ করতেছিল পেছনে, তো সে ওই যে লাকড়ি টাকড়ি এগুলো সব ম্যানেজ করতেছিল। তো তাকে যে তার সাথে কথা বলে যে কি করতেছেন, বলে যে এগুলা ঠিক করতেছি, তোমাদের এখানে রান্না বাড়া করতে হবে, এই কঠিন মানে অনেক বড় কাজ, এতগুলো মানুষের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। সে তো সে কথা বলে বলতেছে যে আচ্ছা আবুল ভাই, ওই যে ঘরটা ওই পাশে, ওই পাশে বিল্ডিং এ কারা থাকতো? বলো ওই পাশের বিল্ডিং এ তো কেউ থাকে না, অনেক বছর হয়েছে ওখানে কেউ থাকে না, আজ থেকে অনেক বছর আগে তোমাদের পরিবারেরই মানুষজন থাকতো এখানে। বলে জানেন নাকি যে ওখানে কি কোনো মেয়ে ছিল? এটা শোনার সাথে সাথে আবুলের চোখ মুখ কেমন শক্ত হয়ে যায়। আবুল বলে কি যে কেন আপনি এটা কেন জিজ্ঞেস করতেছেন? তো তখন বাসার বলে যে আমি মনে একটা মেয়েকে দেখছি। সাথে সাথে আবুল মানে বাসারের হাতটা ধরে বসে, ধরে বসে বলে কি ভাই, এই জমিদার বাড়ি কিন্তু অনেক পুরানো, এখানে অনেক কিছু আছে, অনেক রকমের জিনিস আছে, আপনি কিন্তু সব জায়গায় যান না, আপনি কি ওখানে গেছিলেন? তখন বলে যে হ্যাঁ গেছিলাম। তো কেন গেছিলেন? তখন সে আবুলকে বলে, বাসার বলে যে আমি এরকম এরকম ই দেখছি কালকে এরকম। তো আবুল একটু ভয় পেয়ে যায়, বলে আপনি ছাদে উঠছেন? কাউরে না বলে বলে হ্যাঁ উঠছিলাম। তো বলে এটা করেন না, করেন না, আপনারে আমি বলতেছি আপনি যান না এরকম, এগুলো কিন্তু খারাপ, এখানে কিন্তু যারা এরকম দেখে তাদের সমস্যা হয়, ছাদ থেকে ফালায় দেয় রাত্রেবেলা। তো বাসা শুনা বলে যে আচ্ছা এখন কি করবো, আমি কিছু করার নাই, দেখে তো ফেলছি, যাই হোক আপনি বলেন না, আপনারা কিন্তু বিশ্বাস করে বললাম, যেহেতু আমার বয়সে কেউ নাই এখানে, আপনি আমার তো খুব বেশি বড় না বয়সে, তাই আপনারা বললাম নিজের মনে করে বন্ধুর মতো। তা আবুল বলে যে হ্যাঁ ভাই ঠিক করছেন, কিন্তু আপনি এখন যান না, আপনি বাসায় থাকছেন কেন ওখানে যাওয়ার জন্য? তখন বলে যে আসলে যে দেখে আসছি, খুব ভুল করছেন, ওই ঘরে যাওয়া কি সাহস করে যায় না, ওই ঘরে যায় না, কারণ এইখানে অনেকেই এই দেখে, ওই মেয়ে দেখে, কারণ এইটা নাকি অনেকে বলে যে এইখানকার আপনাদের এই পূর্বপুরুষের এখানে কেউ ওখানে থাকতো আর কি, আপনাদের পূর্বপুরুষের কেউ একজন আটকায় রাখছিল তাকে এখানে, এবং সে মানে আপনাদের পরিবারের ছেলে হইলে কিন্তু আরো সমস্যা করবে, মানুষজন এরকম জানে এখানে, এবং এসব কারণে কেউ এখান থেকে হাঁটেও না, দেখেন না গাছপালা বড় হয়ে গেছে, রাস্তাঘাট দেখেও যায় না। তো বাসার একটু মানে ই হয়, তার মধ্যে আবার খুব মানে ইও লাগে, কিউরিয়াসিটিও লাগে, কিন্তু আবুল বলে যে না আপনারা আমি আজকে যাইতেই দিব না, আপনি আমার আশেপাশে থাকেন। তো বাসারকে সে মানে আবুল ধরেই রাখে সারাক্ষণ, এরকম অবস্থা। তো যাই হোক, বিকালের দিকে তার পরিবার চলে আসে দুপুরের পরে। তো তখন এসে দেখা যাচ্ছে যে তাদের ওই যে রান্না বাড়া চলতেছে, আবুলও ব্যস্ত সেটাতে, অন্যান্য মহিলারাও ব্যস্ত, রান্না বাড়া হয়, তাদের খাওয়া দাওয়া হয়, এবং বিকালের পরে তো তাদের পারিবারিক নিজস্ব মানে কথাবার্তা আছে, সেখানে ব্যস্ত থাকতে হয় বাসারকে, বাসার আসলে আর অন্য কিছু করতে পারে না। আর আবুল অ্যাকচুয়ালি চাইছিল তার পরিবারে কাউকে বলতে, বাসারের ব্যাপারটা কিন্তু বলে নাই, বাসারের ব্যাপারটা বলে নাই, যেহেতু বাসার তাকে রিকোয়েস্ট করছে, বলছে যে আমার তো বলার মতো আমার বয়সে তেমন কেউ নাই, এর জন্য আপনারে বলছি। তো সেই বিশ্বাস থেকে আবুল তারে বলে যে কাউকে বলে না। তা আবুল রাত্রেবেলা যখন সবাই শুতে যাবে তার আগে বলে বাসারকে এসে যে ভাই আপনারে আমি কিন্তু একটা অনুরোধ করি, আপনি কিন্তু ভাই ছাদে যান না, বা এরকম ওইখানে উঠানে বা এদিকে যায়নি, রাত্রেবেলা বেরিয়েন না, আপনি এখান থেকে বেরিয়েন না, এরকম যদি কিছু শুনেন দেখেন আপনি চুপচাপ থাকবেন, দোয়া পড়বেন, আমিও দেখছি দোয়া পড়ছি, আমি দোয়া পড়ছি, আর ওইটা কিন্তু ভাই মানুষ না, ওটা খারাপ কিছু, এরকম ভাই বলে। তো বাসার শুনে বলে আচ্ছা ঠিক আছে যাব না, যান আপনি বলছেন ঠিক আছে। তো বাসার আবুলে বলে, আবুল তারে বারবার বলে যে আপনি আমার কথা দিলেন, হ্যাঁ। তো বাসার নিজের মতো আছে, তো বাসার মোটামুটি দেখা যায় যে একসময় বোর্ড হয়ে যায়, সে কিন্তু ভাবছিল যে সে ছাদে যাবে না, তার কাছে একটু ভয় লাগছে শুনে, যে মানে এই ইতিহাসটা শুনে একটু ভয় লাগছে, তো সে ভাবছিল যাবে না, কিন্তু রাত যখন গভীর হল, আসলে বাশারের ঘুম আসতেছিল না, তার মাথার মধ্যে এগুলো রয়ে গেছিল। তার মনে হচ্ছিল যে তার ক্লোজ ফ্রেন্ডদের সাথে সে শেয়ার করে, কিন্তু আসলে তখনকার সময় তো এই সেলুলার ফোনও ছিল না, আর ওইখানেও এমনি ফোনও নাই সেই সময়কার সময়। তো সুতরাং এইটা সম্ভব না। তার মনের মধ্যে সে গুলে খাচ্ছে যে রাত হয়েছে, সে চিন্তাগুলো আজকেও ছাদে যাব, দেখি যে দেখা যায় কিনা। আর এই যে মানুষের মধ্যে ভূত দেখার একটা কিউরিয়াসিটি, এটা কিন্তু থাকে মানুষের ভেতরেই, এটা মানে আছে জন্মগতভাবে মানুষের ভিতরে, এই ধরনের একটা প্রবণতা থেকে যায়, বিশেষ করে ছেলেদের মধ্যে অনেক বেশি থাকে। তো বাসারের মধ্যে এরকম আছে, এবং বাসার শুনছে যে তাদের পূর্বপুরুষ কেউ একজন আটকে রাখছিল ওই নারীকে এখানে, এবং সেই নারীটাই দেখে, এবং তাদের পরিবারের কোন ছেলে পেলে ক্ষতি করবে এটাও সে শুনছে। এবং কিন্তু সে পুরো জিনিসটাকে একটা ফ্যান্টাসি ভাবা শুরু করলো। তো যখন রাত গভীর হয়েছে, বাসার নিজে চুপি চুপি বের হয়েছে, বের হয়ে সে আস্তে করে হেঁটে হেঁটে সেই যে ছাদের দিকে চলে গেল তার ফ্ল্যাশ লাইট নিয়ে, এবং সে ওই ছাদের হুড়কো খুলে উপর উঠে গেছে। উঠে সে হাঁটতেছে ছাদের মধ্যে, এবং আজকে আর সে পেছন দিকে কিছুই দেখলো না, সে সামনের দিকে একদম ওই যে তাকায় আছে যেদিক থেকে মেয়েটাকে কালকে আসতে দেখছে। তো অনেকক্ষণ তাকায় আছে, তার কাছে মনে হইতেছে যে মানে আসবে, মেয়েটা আসবে, সে দেখবে, সে দেখবে, এবং এটা সে বুঝতেছে যে ভূত বা প্রেত আমি দেখবো, এরকম চিন্তা করে সে বসে আছে হাতে ফ্ল্যাশ লাইট। অনেকক্ষণ পর সে দেখল যে একটা নড়াচড়ায় ঝোপের কাছে, মনে হচ্ছে কিছু একটা নড়তেছে। তারপর সে খেয়াল করলো গাছের উপরে, মানে গাছের ডালগুলা যে নড়তেছে, মানে মানে বেশ কাঁপতেছে। সেইখানে সে দেখল একটা মেয়ে বসে আছে, এবং তার চুল ছাড়া দুইটা পা ঝুলতেছে ডাল থেকে, দুইটা পা এরকম ঝুলতেছে, দুই পা নাচাচ্ছে এরকম, এবং সে পুরা সেই মেয়ের পায়ের মধ্যে ঝুনঝুনি পড়া নূপুর পড়া, সে নূপুরের শব্দ পেল যে পা দুটোকে যে নাড়াচ্ছে এবং হইতেছে, এবং একেবারে বাসারের দিকে তাকায় ওইখান থেকে বলতেছে কি কি দেখো। বাসারের বুকের মধ্যে ধুক করে উঠল, এটা কি? এবং পরবর্তী সেকেন্ডে তার কাছে মনে হইল গাছের ওই ডাল থেকে লাফ দিয়ে কিছু উপরে উঠে গেছে, মানে অ্যাজ ইফ কোনো ভারী পাখি যদি লাফ দিয়ে আকাশে উঠে যায়, মানে যেরকম ভাবে ডালটা হয়ে যায়, যেভাবে করে কাঁপে সেইভাবে করে কেঁপে গেল, মনে হলো ওখান থেকে লাফ দিয়ে কিছু উপরে উঠছে। সে বাসার বুঝতে পারল না যে কি ব্যাপার, গাছটা এভাবে কেঁপে উঠল, এবং তার কয়েক সেকেন্ড পর তার পেছনে এসে শব্দ পেল যে কেউ নূপুর পায়ে হেঁটে আসতেছে, মানে ছিপ 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 নূপুর পায়ে হেঁটে আসার শব্দ। তো বাসার পেছন ফিরে তাকালো, বাসার পেছন ফিরে তাকায় দেখলো যে একটা মেয়ে সাদা শাড়ি পরা হেঁটে আসতেছে, এবং তার চুল এত লম্বা একেবারে মাটি দিয়ে ছেছড়ে আসতেছে চুলগুলা, এবং মেয়েটার মাথার কাপড়টা অনেকটাই পড়ে গেছে। মেয়েটা হাসতেছে তার দিকে দাঁত বের করে, দাঁতগুলো একেবারে মানে এই যে চাঁদের আলোতে বোঝা যাচ্ছে একদম ঝকঝক করতেছে দাঁতগুলা, এবং হাসতেছে বেশ অবাকভাবে হাসতেছে। তো বাসার হা করে তাকায় ছিল ব্যাপারটা কি বোঝার জন্য। তো কাছে চলে আসলো বাসারের, এবং বাসারের হাত ধরল। তো বাসার একেবারে ফিল করলো যে একটা হিম শীতল হাত তার হাতটাকে চেপে ধরল, এবং পরবর্তী সেকেন্ডে তার আর কিছু মনে নাই। বাসারের হুশ ফিরছে, বাসারের মানে বাসার জ্ঞান মানে জ্ঞান ছিল না, তার জ্ঞান যখন ফিরছে তখন সে নিজেকে ফাইন্ড আউট করছে যে সে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, সোদা গন্ধ ঘরের ভেতরে, এবং মানে কেমন জানি একটা মানে ভ্যাপসা সোদা গন্ধ চারিপাশে। তো আর সেই ঘরের ওপর দিকে একটা ছোট্ট ফুটার মধ্যে দিয়ে হালকা আলো আসতেছে, এখানে মানে সামান্য অন্ধকার, সামান্য একটু আলো আসতেছে। তো বাসার ওখানে উঠে দাঁড়ায় অনেক চিৎকার করতেছে, কোনো শব্দ আসতেছে না, ঘরটা চারিপাশে দেয়াল দেয়া আর কি। সামনের দিকে গেল, দেখলো যে সে মানে হেঁটে যে সামনে দিয়ে দেখতেছে অন্ধকার, বুঝতে পারতেছে না, সামান্য আলো এসে যে ফ্লোরে পড়ছে ওইটা এক চিলতে একটা আলোর মতো। সে সামনে হাত দিয়ে ধরলো, দেখলো যে লোহার গ্রিল মানে লোহার গারদ দিয়ে আটকানো, মানে ভয়ঙ্কর অবস্থা। তো বাসার চিৎকার শুরু করলো, এখানে মানে একদম চিৎকার করতেছে যে আমার বাঁচাও, এখানে কে আছে, আমার নিয়ে যাও, চিৎকার করতে কোনো শব্দ নাই, ওই দেয়ালে দেয়ালে বাড়ি খাচ্ছে শুধু তার কণ্ঠস্বর, আর কিচ্ছু নাই। তো সে প্রচন্ড রকমের ভয় পাইছে, একই সাথে ডিপ্রেসড, আর একই সাথে সে তার নিজেকে হারায় ফেলছে, চিৎকার করতেছে আমাকে বের করো, কে এখানে আসো, কে আসো, কেউ কারো কথা শুনে না। একটু পরে সে ইঁদুরের শব্দ শুনল, ইঁদুর কিচকিচ করতেছে এখানে আশেপাশে, আর চোখে আলো আধারি কিছুটা শুয়ে আসছে, কারণ একটা একচিলতে আলোর মতো বাইরের থেকে কিন্তু আসতেছে, মানে চোখে একটু শুয়ে আসছে। সে খেয়াল করে দেখলো তার সাথে যে ফ্ল্যাশ লাইট থাকার কথা, সে ফ্ল্যাশ লাইটও নাই, সে কিভাবে এখানে আসছে। একটু পরে সে শব্দ পাইতে থাকলো যে সে যেখানে আছে তার সামনে হয়তো আরো এরকম মানে গড়াদের মতো আছে এবং সেখানে মনে হচ্ছে শেকল নড়তেছে, শেকলের সাথে শেকল বাড়ি খেলে যেরকম হয় সেরকম শব্দ, আর মনে হচ্ছে কেউ একজন হাঁটতেছে অন্ধকারের মধ্যে। তো অনেক চিৎকার চেঁচামেচি করে সে একেবারে মানে আর মানে পারলই না, মানে তারা আসলে মাথা খারাপ হয়ে যেতেছে এরকম অন্ধকারের মধ্যে, আর সে এরকম গন্ধ পাইতেছে, ফিসফিসানি শব্দ পাচ্ছে, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে ফিসফিস করতেছে। তো সে টায়ার্ড হয়ে দেয়ালে হেলান দিয়ে সে মনে মনে তার মাকে ভাবতেছে, এক সময় বাসার মানে সে ঘুমায় গেছে, তার কোনো আবার ই নাই, সেন্স নাই। তার যখন ঘুম ভাঙছে তখন সে দেখতেছে যে যে আলোটা দেখছিল যে এক চিলতে আলো আসছে, সে আলোটা ওইখানে নাই, সেখানে একটা ম্লান আলো, মানে তখন মানে যেটা সে যখন এখানে মানে উজ্জ্বল আলোর একটা রশ্মি দেখছিল সেটা ছিল দিনের আলো, এখন ম্লান একটা আলো আসছে সেটা হচ্ছে রাতের আলো, রাতের চাঁদের আলো কোন একটা জায়গা দিয়ে হালকা করে ঢুকতেছে। তো প্রচন্ড রকমের ভয় পাইছে বাসার, উঠে সে মনে মনে দোয়া পড়া শুরু করলো, তার আর আসলে আর কিছু নাই, যতটুকু সে দোয়া পারে, খুব বেশি জানতো না, মা যতটুকু শিখাইছিল ছোটকালে সেটাই পড়া শুরু করলো, আর মনে মনে বলছে আল্লাহ আমাকে বাঁচাও এখান থেকে, সে দোয়া পড়তেছে আল্লাহ আমাকে বাঁচাও, এরকম দোয়া পড়তে পড়তে মানে এক সময় আবার সে ঘুমায় গেছে, তার আসলে আর সেন্স নাই। তার যখন আবার ঘুম ভাঙছে প্রচন্ড ক্ষুধা এবং সে দেখতেছে আবার সেই উজ্জ্বল আলো এখান থেকে আসতেছে। তো বাসার চিন্তা করলো যে এইভাবে থাকলে কেমনে হবে, তো সে অনেক চেষ্টা করলো যে যেখান থেকে আলো আসতেছে সোর্সটা বের করার। তো বুঝলো যে অনেক উপরে, মানে সে যেখানে আছে সেখান থেকে প্রায় 5-7 ফিট উপরে ওই জায়গায় ছোট কোন ফুটা দিয়ে আলো আসতেছে। তো সে পুরো দেয়াল হাতানো শুরু করলো চারিপাশে, মানে কিচ্ছু পাইতেছে না, দেয়াল শুধুই দেয়াল, মানে শক্ত দেয়াল, মনে হচ্ছে যে পাথর দিয়ে কেউ দেয়াল বানাইছে এখানে, পাথরের মতো পুরো জায়গাটা। তো সে হাতাইতে 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 এক জায়গায় যে দেখলো কতগুলো শিকল হাতে ঠেকল, শিকল মানে এই মানে জং ধরা শিকল, বোঝা যাচ্ছে জং ধরা, এবং সেটা নিয়ে সে জোরে জোরে এরকম নাড়া শুরু করলো, জোরে জোরে নাড়া করতেছে আর প্রচন্ড জোরে চিৎকার করতেছে, বাঁচাও আমাকে বাঁচাও এখান থেকে, এরকম চিৎকার করতেছে অনেকক্ষণ। সে কতক্ষণ চিৎকার করছে বলা যায় মানে সে বলতে পারবে না, এক সময় সে ক্ষীণ কিছু মনে হলো মানুষের মতো আওয়াজ আসতেছে এখানে, তো সে আবার চিৎকার শুরু করলো, এবং সে চিৎকার করতে করতে তার বমি চলে আসতেছে এরকম অবস্থা, পেটে কোনো খাবার নাই, খিদার চোটে বাঁচতেছে না। এই সময় সে অস্পষ্ট ভাবে ওই পাশে শব্দ শুনতেছে, মনে হচ্ছে আবুলের কণ্ঠস্বর, সে বলছে এখান থেকে কি শব্দ আসে, সে আবার চিৎকার শুরু করলো বাসার। এইবার চিৎকার শুনে দেখলো যে ওই ফুটার কাছে এসে মানে ওখান থেকে বলতেছে, এই এখানে কি বাসার ভাই, এখানে আপনি, সে আবার চিৎকার করতেছে আমি এখানে। তো তারপরে বুঝলো যে ওখান থেকে আবুল বলতেছে যে এখানে আছে, এখানে পাইছি পাইছি। তারপর দেখলো শব্দ আসতেছে ওখান থেকে অনেক, মানে ধূপ ধাপ শব্দ আসতেছে তার ওই যে ফুটার ওইখান থেকে। একটু পরে দেখলো সে ফুটাতে আলো বেড়ে গেছে, বড় হয়েছে এবং বেশ বড় আলোর একটা ই পড়ছে, দিনের আলো ঢুকছে। তো বাসার তাকাইতে পারতেছে না, চোখটা মনে হচ্ছে তার পিট 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 চোখটা পিট পিট করতেছে, মানে সে আর মানে ই খুলতে পারতেছে না চোখ ঠিক মতো। তো আলো আরো বড় হলো, মানে আরো বড় আলোর ই এসে পড়লো সেখানে, এবং সে আলোটা এসে যেখানে পড়ছে সেটা দেখে বাসারের সারা শরীরে রোম দাঁড়ায় গেল। আলোটা এসে যেখানে পড়ছে দেখলো যে সে যেখানে শেকল নিয়ে নাড়ানাড়ি করছে তার অপর পাশের দেয়ালে একটা এরকম আংটা দিয়ে শেকল দিয়ে রাখা একটা কঙ্কালের সাথে বাঁধা, শেকলটা কঙ্কালের দুই হাত শেকলের সাথে বাঁধা, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা কঙ্কাল পড়ে গেছে, মানে হাড্ডি গুড্ডি মানে সব মানে খুলে পড়ে গেছে বোঝা যাচ্ছে, মানে যে হাতের যে দুইটা হাড় ছিল সেটার সাথে শেকল দুইটা বাঁধা, আর অন্য যে হাড়গোড় সেগুলো কিন্তু খুলে পড়া, পাজরের একটা অংশ দেখা যাচ্ছে এখানে, পাজরের একটা মাথার খুলিটা পড়ে রয়েছে এখানে মাটির মধ্যে। এই সিন দেখে আসলে ভয়ে বাসারের মানে আত্মা একদম উড়ে গেছে। একটু পরে আরো বড় হইল জায়গাটা, তো সেখানে দেখলো যে সেই আবুল উকি দিল, দিয়ে দেখতেছে এখানে পাশ থেকে মানে দেয়ালে এক সাইড থেকে দেখে বলতেছে বাসার ভাই, বাসার ভাই। তো বাসার মানে মানে কাঁদতে কাঁদতে বলতেছে আমি এখানে। যাই হোক, তারা ওখান থেকে তাড়াতাড়ি দড়ি ফেললো, দড়ি ফেলে তাকে উঠাইলো, মানে তার ওরকম উপায় ছিল না, ওই দড়ির ফাঁসের মতো বানায় তার বগলের তলে দিয়ে টেনে টেনে তাকে তুলছে উপরে। ওঠার পর দেখলো যে তার মা দাঁড়ায় ছিল, মা চিৎকার করে কান্নাকাটি করে আসলো, এবং তার বাবাও আসলো এসে কান্নাকাটি করলো, তো মানে তাকে নিয়ে উঠাইলো আর কি। তো বাসারের আসলে ওই সময় আর তেমন কিছু ওইভাবে মনে নাই, সে কাইন্ড অফ সেন্সের বাইরে ছিল তার, মানে এরপরে ভাষা ভাষা মনে আছে জিনিসগুলো, যে তাকে নিয়ে যে বাসায় ট্রিটমেন্ট করা হয়, ই করা হয়, তারপর তাকে নিয়ে শহরে চলে আসা হয়, এবং আসার পরে তারপর সে বেশ অনেকদিন অসুস্থ ছিল, তার পড়াশোনায় পুরো গ্যাপ হয়ে গেছিল, তার মানে একদম অন্যরকম অবস্থা, মানে শরীর সে চলতে পারত না এরকম একটা অবস্থা। তো তারপরে তার পরিবার নিয়মিত তাকে একজন মৌলানা সাহেবকে দেখাইতো, মৌলানা সাহেবের কথা সে শুনতো আর কি, বাসার মোটামুটি শুনতো যে উনি কি বলতেছেন, যতটুকু সে গেস করতে পারছিল পরবর্তীতে বা জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারছিল, তাদের বাসার ব্যাপারগুলো আসলে খুব বের হইতে দিত না। মৌলানা সাহেব মোট কথা এভাবে বলছিল, ফারাবি যেটা নাকি পরবর্তীতে মানে যে শেয়ার করছে বলছে, মৌলানা সাহেব নাকি বলছিল যে বাসারের উপর কোন পুরনো জিনের নজর পড়ছিল, যেই জিন ওই বাসাটার মধ্যে ছিল, এবং ওই বাসাটা তো কার্সড, ওই বাসাটা কার্সড হওয়ার কারণ হচ্ছে ওই বাসাতে এই বাসারদের এক পূর্বপুরুষ থাকতো, মানে সেটা ছিল তার বিল্ডিং ওখানে, এবং তিনি তার চারিত্রিক স্খলন ছিল, তিনি নাচ দেখতেন, মুদ্রা দেখতেন, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে বাইজি নিয়ে আসতেন, এবং তাদের মধ্যে যাকে তার পছন্দ হয়ে যেত তাকে তিনি রেখে দিতেন জোর করে, এবং রেখে দিতেন। একটা পর্যায়ে তার পারিবারিক কলহ যখন তৈরি হতো তখন নাকি তিনি তাদেরকে লুকায় ফেলতেন, পাঠায় দেওয়ার নাম করে তিনি তাদেরকে বন্দী করে ফেলতেন, গুম করে দিতেন তার বাড়ির নিচের একটা এরকম একটা তার একটা সেল ছিল কুঠুরির মতো সেখানে, এবং সেখানে রাখার কারণে সেখানে নাকি মানুষ অত্যাচারিত হইত এবং অত্যাচারী হয়ে যায় এরকম মানুষ চলে গেছে ওখান থেকে। তো তিনি বলছেন যে ওই যে কঙ্কাল দেখছে এটার সাথে আসলে ওইরকম কিছু সম্পর্ক না, ওইটা হতে পারে কোন একটা সেখানকার সেই কোন এক নর্তকীর আসলে কঙ্কাল, আর ওরকম হয়তো আরো ওখানে আসছে ওখানে আরো গুলো, কারণ ওইটা ওইটা কিন্তু অনেকদিন জানতোই না কেউ যে ওখানে কি ছিল, মানে ওইটার খবরই জানতো না কেউ যে ওখানে যে একটা বন্দিশালা ছিল। এইটা এই বাসার ওইখানে মানে আটকা পড়ার ফলে সে যখন চিৎকার করতেছিল ওই ছোট্ট ওই যে গর্ত দিয়ে হালকা শব্দ বের হয়ে আসছিল, সেই শব্দ বাসারকে তো খুঁজতেছিল সবাই, তো বলতেছে যে ওকে নিশ্চয়ই ওই মৌলানা সাহেব বলছে যে ওকে নিশ্চয়ই ওই জিন ইচ্ছা করে ওখানে রাখছিল যে ওই পরিবারের একজনকে শাস্তি দেওয়ার জন্য, কারণ ওইখানে যে অনেকেই বলে যে ওই নর্তকীকে নাকি দেখা যায় মাঝে মাঝে, তো দেখা যাওয়ার কারণ হচ্ছে যে ওই জিনই সেখানে ওইভাবে আসে, হয়তো এটা ফিমেল জিন আর সে ওই জায়গাটা সম্বন্ধে জানে। তো যাই হোক, ওইটা তো এখন বের হয়ে গেছে ওই বন্দিশালা, ওইটা যখন নাকি বাসারকে খুঁজে বের করছে পরে ওইখানে পাওয়া গেছে, এবং তাদের ওই বাসারের বাবা মানুষজন দিয়ে তার বাবা চাচারা ওই জায়গাটা পরে খুলে বের করছে, ওখান থেকে দেখছে যে ওখানে আসলেই ওরকম কয়েকটা সেল আছে, এবং ওরকম ওই যে একটা কঙ্কাল তো পাওয়া গেছে মানে হাড্ডি গুড্ডি, এবং আরো জিনিসপত্র ওখানে পাওয়া গেছে মানে এলোমেলো অবস্থায় শেকল টেকল লাগানো এখানে। তো যাই হোক, জায়গাটা কার্স, তো এই হচ্ছে অবস্থা, এবং ওইটা তারা ওই বন্ধ করে দেয়, সব বের করে সেই জায়গা থেকে সব মানে ওই ওই বন্দিশালার সবকিছু তারা ভেঙে চুরে ওই জায়গাটাকে তারা মাটি দিয়ে পুরো ফিল আপ করে দিছিল, বন্ধ করে দিছিল। তো যাই হোক, বাসার বেঁচে গেছে, মৌলানা সাহেব তাকে ঝেড়ে দেয় সবসময় এবং বলে যে তার উপর যাতে কোনো প্রভাব না থাকে এটা চেষ্টা করব, দোয়া দরুদ পড়ে সে ফু দেয়। তো বাসার এরকম দুই চার বছর তার জীবন থেকে মানে লুজ করে ফেলে এই অসুস্থতার কারণে, আস্তে ধীরে সে মানসিকভাবে সে সুস্থ অবস্থায় আসতে তার দুই চার বছর সময় লেগে যায়, আর সুস্থ হবার পর বাসারের বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেয়, সেখানেই সে পড়াশোনা করে এবং পরবর্তীতে সে সেখানেই সেটল করে, এখনও সে বিদেশেই আছে। তো এই ছিল ফারাবির পাঠানো ঘটনা তার কাজিনকে নিয়ে এবং কাজিনদের বাসা নিয়ে। তো সেই বাড়িঘর এখন রিনোভেট করে অন্যরকম করে ফেলা হয়েছে, সেগুলো আর সেরকম কিছুই নাই, আর বাসার বিদেশে আছে অনেক বছর হয়ে গেছে, সে এখন ছেলেমেয়ের বাবা, তার নামটা এখানে ছদ্মনাম ব্যবহার করেছে ফারাবি, কারণ সে চাচ্ছে না কোন রকম কেউ রিলেট করুক কোনো কিছু। তো এই ছিল ফারাবির ঘটনা, আমি শেয়ার করে ফেললাম আপনাদের কাছে, কেমন লেগেছে জানাবেন, আপনাদের মতামত জানতে আমি সবসময় আগ্রহী, আপনাদের মতামত জানাতে আমাদেরকে ইমেল করুন adbhuturi@gmail.com, which is adbhuturi@gmail.com এই অ্যাড্রেসে, আর পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত মানুষের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটিও সেই মানুষের কনসার্ন নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, পাঠিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শোনা কোনো ঘটনা, আর লেজেন্ড যাই হোক না কেন পাঠিয়ে দেবেন, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। মানসম্মত বলতে যেটা বোঝাচ্ছি যে আপনি চিন্তা করবেন কোন ঘটনা শুনে আপনি ভয় পাচ্ছেন বা আপনার ইন্টারেস্ট লাগছে সেটাই হচ্ছে মানসম্মত ঘটনা, এটা আপনি ভেবে দেখবেন, যদি সেরকম হয় তাহলে সেই ঘটনাটা শেয়ার করবেন এবং আমরা শেয়ার করে ফেলব। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে আমাকে চলে যেতে হবে, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো চলে যাচ্ছি আজকের মতো, ইনশাল্লাহ বেঁচে থাকলে ফিরে আসবো সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।